গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প অভিক অর্জুন দত্তর বিশ্বাসঘাতকের সন্ধানে পর্ব দুই। এই গপ্প প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কের জন্য এবং সম্পূর্ণ কাল্পনিক। শুরু করার আগে আগের পর্বে কি হয়েছে ছোট্ট করে বলে দিই। দিব্যেন্দু আর রুমার দাম্পত্য সকলের সামনে স্বাভাবিক হলেও দিব্যেন্দুর মার খেতে খেতে রুমা সিদ্ধান্ত নেয় আর না। রুমার সাথে আলাপ হয় অনিল শেখাওয়াতের। অনিলের সাহায্যে রুমা বেরিয়ে আসে বাড়ি থেকে, কিন্তু এখন তার জীবন কোন খাতে বইবে সে জানে না। তারপর তাহলে শুরু করা যাক।
বৃষ্টি হতে পারে, আকাশ কালো করে আছে। নুরুলের চায়ের দোকানে পূর্ণ চুপ করে বসে আছে, পকেটে একতাড়া ২০০০ টাকার নোট। এত টাকা নিয়ে কি করবে সে বুঝতে পারছে না। তবে টাকাটা পাওয়ার পর থেকে বাপিদার ফোনের ভয়টাও কমেছে তার। টাকার জন্যই তো বাপিদার বাড়িতে থাকতে গেছিল সে, সেই টাকাটাই পেয়ে গেলে আর চিন্তার কি আছে। উদাস মুখে পূর্ণ বিড়ি ধরাল। নুরুলের কাছে অনেকটা টাকা ধার হয়ে আছে, তবে নুরুল ভালো মানুষ, কোনোদিন টাকার জন্য চা দেওয়া বন্ধ করেনি। নুরুলকে বিশ্বাস করা যায়, একমাত্র নুরুলকেই টাকাগুলোর কথা বলা যায়। পূর্ণ বলল,
নুরুলদারে, তোর সাহায্য লাগবে।
টাকা পেয়েছি।
কোত্থেকে পেয়েছি জিজ্ঞেস করিস না, তবে পেয়েছি।
সমস্যা হলো টাকাগুলো ২০০০-এর নোটে আছে, পাল্টাবো কি করে বলতো দাদা?
কোথায় পেলি? বাপির বাড়িতে।
হ্যাঁ,
লোকের টাকা চোর অপবাদ দেবে যে।
সারা রাত ভেবেছি, কত লোকের অগাধ টাকা, আর আমাদের মতো লোকের কিচ্ছু নেই। যাদের অগাধ টাকা তাদের থেকে একটু নিলে তারা কি দেখতে পাবে? সব তো নিব না, একটু নেব। দাদা, তুই তোর মতো করে দোকান দাঁড় করাবি, আমায় খাওয়াবি? আমার তো বউ নেই, সংসার নেই, আমাকে একটু খাওয়াতে পারবি না সারা জীবন? দেখ না দাদা, টাকাগুলো যদি কিছু করা যায়।
২ লাখ আছে। ২ লাখ? ওতে আজকালকার দিনে কিছু হয় নাকি? এই যে দোকানটা দিয়েছি, এজন্য পার্টির লোকেদের মাসে ৭,০০০ করে দিতে হয়, মানে বছরে ৮৪,০০০। তার উপর আছে বাজার সমিতির বিশ্বকর্মা পূজা, কালী পূজা, দুর্গা পূজা, চাঁদা, আরো কত চাঁদা আছে। বছরে ১ লাখ টাকা তো তোলা দিতেই চলে যায়, আর তুই বলছিস ২ লাখ। তবে তুই একলা মানুষ, ৭-৮ বছর রোগ ভোগ না থাকলে খাবার টাকাটা উঠবে এইটুকুই যা। হ্যাঁ,
পূর্ণ পকেট থেকে নোটের তাড়া বের করে নুরুলের হাতে দিয়ে বলল,
রাখ তবে, এটা দিয়ে যা করার করতে হবে।
নুরুল সন্তর্পণে চারদিকে তাকিয়ে টাকাগুলো তাড়াতাড়ি নিজের বাক্সে রাখল, তারপর একটা নোট বের করে দেখে নিয়ে বলল,
এই টাকাটা জাল মনে হচ্ছে রে। হ্যাঁ, আরে রে, আরে বাপি জার্মানিতে থেকে জাল নোটের কারবার করে নাকি রে?
সে কি বলছিস দাদা?
তুই সব টাকা যেমন ছিল তেমন রেখে দে, সুসো মেরে হাত গন্ধ করে কোনো লাভ নেই, খামোখা বদনামের ভাগিদার হবি বা কেন? আচ্ছা, টাকাগুলো ঘরে রেখে দিয়েছিল কেন রে?
কে জানে কি করতে রেখেছে।
বাক্সর মতো আরো কি সব দেখেছে, কিছু বলল না পূর্ণ।
কাউরে বলার দরকার নেই, শুধু তুই ফাঁসিস না।
শোন নুরুলদা, কাজ ছেড়ে দেবো, এখানে কাজ করবো না।
তা কেন, কে খাওয়াবে রে তোরে? মাস গেলে কিছু টাকা তো পাবি।
সেগুলো জাল হয় যদি?
আমার মনে হয় হবে না।
মন মরা হয়ে কিছুক্ষণ বসে চা শেষ করে পূর্ণ উঠে পড়ল। এলাকায় টোটো গিজগিজ করছে, আগে রিক্সা চলত, ভ্যান চলত, এখন টোটো চলে। ফোন বাজছে, বাপিদা।
বলো। ক্যামেরার লোক বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে, তুমি কোথায়?
বাজারে এসেছিলাম, যাচ্ছি, ২০ মিনিট পরে আসতে বলো।
তোমাকে তো বলেছিলাম বাড়ি ফাঁকা রাখবে না। কেন আমাদের ওখানে সবজি ভালা যায় না? চলো, চুপ করে আছো কেন?
খুব গরম পড়েছে, হেঁটে হেঁটে যাচ্ছি তো, চলে যাচ্ছি।
যাও আর মই দইগুলো দেখে নিও, এবারে যেন ভেঙে না পড়ে, আজকের মধ্যে সব কাজ যেন হয়ে যায়। আর ঠাকুর ঘরেও একটা ক্যামেরা লাগাতে বলবে, ঠিক আছে?
ঠাকুর ঘরে?
হ্যাঁ ঠাকুর ঘরে, বাথরুম ছাড়া সব ঘরেই লাগানো থাক। আমি তাহলে এখান থেকেই সব দেখে রাখতে পারবো, তুমিও যখন ইচ্ছে বাজার যেতে পারবে, চিন্তার কিচ্ছু থাকবে না।
ফোন কেটে দিল বাপিদা, পকেটে টাকাগুলো পড়ে পড়ে যেন মরে যাচ্ছে, অথচ বাজার যাওয়ার পথে তার পকেট কেমন গরম মনে হচ্ছিল, বুকটাও উত্তেজনায় জোরে জোরে ধুকপুক করছিল। এখন সবকিছু কেমন মিইয়ে গেছে, ক্রিকেট ম্যাচে প্রিয় দল হারলে যেমন হয় ঠিক তেমন মনে হচ্ছে। রাত 12:30 বাজে, সুখেন দিব্যেন্দুকে নিজের ঝুপড়িতে নিয়ে এসেছে, রাতটা এখানেই রাখবে ওকে। দিব্যেন্দুর কেমন একটা অস্বস্তি হচ্ছে, চোখের নিচে প্রবল ব্যথা করছে, মাথাটাও ঘুরছে। সুখেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এরকম চিজ সুখেন আগে দেখেনি। বাড়িতে বউকে মারত, এখন বউ পালিয়েছে বলে এখানে এসে পারুলকে মেরেছে। বউ পালালে মাথার এরকম অবস্থা হয় নাকি?
ভাই কি পুরো মেন্টাল না হাফ? এ পাড়ায় যে লোকে হাতুড়ি মারতে এসে তাহলে প্রথমবার দেখলাম। শোনো ভাত বসাচ্ছি, কেন কাল সকালে দেখা যাবে কি করব। তোমার পকেটে যে টাকা ছিল সব তো ওরা নিয়ে নিয়েছে নাকি? ভালো লোকের ঘরে পাঙ্গা নিয়েছ। সমিতা হলো এখানকার ডন। হ্যাঁ,
ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলাম, সবাই মিলে আটকে ছিল
বটে। বউয়ের দুঃখে এত কষ্ট পাচ্ছ?
একবার সামনে পাই মাথায় ইট মেরে মেরে শেষ করব, কত বড় সাহস। হ্যাঁ, বাড়ি ছেড়ে পালিয়েছে, ওর নাগরের সাথে পালিয়েছে কে জানে, যখন খুঁজে পাবো না শালা দুটোকে একসঙ্গে মারব।
সুখেনের ফোন বাজছিল, সুখেন দেখল সমিতা ফোন করছে, ফোন নিয়ে সে বাইরে গেল।
মালটাকে তুই নাকি নিয়ে গেছিস? কোথায় নিয়ে গেছিস?
ট্যাক্সিতে তুলে দিলাম তো। কেন?
তো আমাকে একবার জিজ্ঞেস করবি না?
কেন রে, কি হয়েছে?
মালটাকে খুঁজতে লোক পাঠিয়েছে।
কে পাঠিয়েছে?
সেটা তুই জেনে কি করবি? কোথাকার ঠিকানা বলেছিল রে?
মানিকতলা, মানিকতলা শুনলাম।
ফোন কেটে গেল। সুখেন ঘরের ভিতরে ঢুকে দিব্যেন্দুকে বলল,
তোমার তো হেভি ডিমান্ড গুরু, হ্যাঁ খোঁজে লোকও চলে এসেছে।
দেখুন লগ ঠিকই আছে, এদের ক্যামেরা খারাপ। আচ্ছা অরিত্রবাবু, আমি আপনার স্ত্রীর ফোনটা ট্রেস করতে দিয়েছি, আর সেকেন্ড ব্যাঙ্কুয়েটের প্রাইভেট পার্টির ডিটেলসও আমি বের করার চেষ্টা করছি। আচ্ছা তার আগে আপনি একটা কথা বলুন তো, ওর আচরণে সন্দেহজনক কিছু দেখেছিলেন?
দেখুন ওর সিরিয়াল করা, রাত করে বাড়ি ফেরা, লেট নাইট পার্টি করা, এসব নিয়ে আমি আমার আপত্তি জানিয়েছিলাম। ও রাগ করেই বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু তা বলে এত তাড়াতাড়ি ব্যাগ রেখে কোথাও চলে যাওয়ার মেয়েও নয়। আমি 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 নিশ্চিত নাকি কোনো সমস্যায় পড়েছে স্যার, কোনো ক্ষতি হয়ে গেলে আমি।
আরে এরকম তো হয়, আমারও হয়, স্বামী স্ত্রী ঝগড়া তো করবেই। আচ্ছা আপনারা যেখানে থাকেন সেখানের এন্ট্রান্স বা এক্সিটে সিসিটিভি আছে তো?
মানে আপনি কি আমাকেও?
অরিত্রবাবু এইভাবে রিয়াক্ট করার মতন কিছু হয়নি, তদন্তে নামলে সব দিক যাচাই করে দেখতে হয়, সবার আগে আপনার সব রকম অভিযোগ থেকে ফ্রি হওয়া দরকার। আচ্ছা ওর কোনো শত্রু বা কারোর সঙ্গে ঝামেলা টামেলা?
না আমার অন্তত জানা নেই, তবে লাস্ট কয়েক মাসে ওর অনেক নতুন লোকজনের সঙ্গে পরিচিতি হয়েছে। তারা তারা কে কি করেছে, তাদের সঙ্গে কি রিলেশন ছিল, কি কথা হতো, আমি কিছু জানি না।
ঠিক আছে আপনি আমাকে দু তিন দিন সময় দিন, আর আপনি বরং এখন বাড়ি যান, উনি যদি বাড়ি চলে আসেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আর এই নাম্বারটা নিয়ে নিন। আর একটা কথা শুনুন, এত রাতে এই টেন্সড অবস্থায় আপনার ড্রাইভ করে যাওয়াটা কি ঠিক হবে? আপনার গাড়িটা তো থানাতেই থাকলো, আপনাকে বরং আমি নামিয়ে দিয়ে আসি, কাল গাড়িটা এসে নিয়ে যাবেন।
অরিত্রর কোনো আপত্তি নীল শুনল না।
উঠুন উঠুন উঠুন, অত ফর্মালিটি করার কোনো প্রয়োজন নেই।
এক প্রকার জোর করে নীল জিপে তুলল। গাড়ি স্টার্ট হতে বলল,
আপনাদের স্বামী স্ত্রীতে মনোমালিন্য হচ্ছিল সে কথা এই শুটিং পার্টিরা জানে?
জানি না, আমি ঠিক বলতে পারবো না, লাইনটা তো সুবিধের নয়।
তো এরকম ধারণা কেন হলো আপনার?
অন্য লোক এসে আপনার বউয়ের হাত ধরবে, তার কোমরে হাত রেখে নাচবে, ভালো লাগবে সবসময় আপনার? অত উদার আমি হতে পারিনি, কি করব।
রুমা খাটে শুয়ে টিভি দেখছে, কি যে আরাম লাগছে, এসি চলছে, ঘরটা ঠান্ডা হয়ে আছে। ঘরের ভেতর কত কি রাখা, টি ব্যাগ, চিনি, দুধ, কফি, জল গরম করার ইলেকট্রিক কেটলি। একটা সময় সে সারাদিন শিউরে উঠত, সর্বক্ষণ মনে হতো এই বোধহয় দিব্যেন্দু এসে গায়ে হাত দেবে। একবার রুমা স্টেশনে চলে গেছিল, অনেকক্ষণ চুপ করে স্টেশনে বসে থাকার পর বাড়ি ফিরে এসেছিল। মনে হয়েছিল কোথায় যাবে, যাবার তো কোথাও নেই। বেল বাজল, রুমা উঠে দরজা খুলল। ইনাক্ষী ফ্যাকাশে মুখে তার ঘরে ঢুকল।
এটা না সুবিধার জায়গা মনে হচ্ছে না, আমি কিছুতেই অরিত্রকে ফোনে পাচ্ছি না, এরা ভালো লোক নয়, শুনুন আমার কথাটা, এরা ভালো লোক নয়। আপনি আপনি প্লিজ বসুন, প্লিজ একটু শান্ত হন, এরকম অস্থির হবেন না, প্লিজ। বসবো বসবো মানে, এখানে আমাকে আটকে রাখবে আর আমি বসে থাকবো? তাহলে কি করবেন আপনি, কিছু কি করার আছে? আচ্ছা আপনিও ওদের দলে আছেন তাই না? আমি নিজেই জানি না আমি কার দলে আছি, কিন্তু এখানে না আমি ভালো আছি, আমি বাড়ি যাব না, আমার তো ভয়ের কিছু আছে বলে মনে হচ্ছে না।
এমন সময় রুমের দরজা খুলে দুজন মহিলা ঢুকল। ইনাক্ষীর দিকে তাকিয়ে বলল,
আপনাকে বলা হয়েছিল নিজের রুমে থাকতে, আপনি বেরিয়েছেন কেন?
কেন, আমি কি জেলখানায় আছি?
দুজন মহিলার কেউ আর কোনো কথা বলল না। একজন এগিয়ে এসে ইনাক্ষীর হাত ধরে টান মারল। দুজনের কেউই উত্তর দিল না। ইনাক্ষীকে টেনে ঘর থেকে নিয়ে রুমার ঘরের দরজা বন্ধ করে দিল। রুমের ফোনটা বেজে উঠল।
হ্যালো,
তুমি ভেতর থেকে রুম লক করে রাখো, যে কেউ তোমার রুমে ঢুকে পড়লে সেটা কি তোমার নিরাপত্তার জন্য ভালো হবে?
কিন্তু উনি তো আমার কোনো ক্ষতি।
কার কি উদ্দেশ্য তুমি জানো? কতক্ষণের আলাপ তোমাদের? যা বলছি সেটা কর, রুম লক করে দাও এখনই, আর আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কাল থেকে তোমার স্পেশাল ট্রেনিং আছে।
কি ট্রেনিং?
উত্তর এলো না, ফোনটা কেটে গেল। রুমা উঠে দরজা বন্ধ করল। সে ঠিক করেছে এরা যেই হোক, যেমন লোকই হোক, যা বলবে সে তাই মেনে চলবে। টিভিটা বন্ধ করে দিল সে, জানলার কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়াল। রাস্তা দিয়ে একটার পর একটা গাড়ি চলে যাচ্ছে, একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু দোকানের নামটা যে ভাষায় লেখা সেটা চিনতে পারল না। আবার বিছানায় এপাশ ওপাশ করতে ঘুমিয়ে পড়েছিল রুমা। মাঝরাতে ঘুম ভেঙে গেল, মনে হল ঘরের মধ্যে কারো অস্তিত্ব আছে। রুমা স্পষ্ট মনে পড়ল সে দরজা ভেতর থেকে বন্ধ করেছিল, অবশ্য ঘরে ছিটকিনি নেই। তার রুমের চাবি অন্য কারো কাছে থাকলে সে ঘরে ঢুকতে পারবে।
কে কে?
কেউ কোনো সাড়া দিল না। রুমা উঠে বসল, খাট থেকে নামতে যেতেই কেউ তার মুখে হাত দিল। রুমা ছাড়াতে চেষ্টা করল, পারল না, তাকে জড়িয়ে ধরে খাটে শুইয়ে দিল। রুমা অশক্ত নয়, দিব্যেন্দুর মার খেয়ে খেয়ে তার সহ্য ক্ষমতা এতদিনে বেশ ভালোই হয়েছে। খাটে পড়ে যাবার সঙ্গে সঙ্গে সে সরে গেল। তাড়াতাড়ি হাতড়ে সুইচগুলো খুঁজতে যাচ্ছিল এমন সময় আরেকজন এসে তাকে খাটে ফেলে হাত পা বেঁধে দিল। রুমা চিৎকার করলে একজন তার মুখে কাপড় দিয়ে দিল। আলো জ্বলে উঠল। রুমা দেখল সকালে লোকটা আর ডাইনিং হলের ম্যাডাম দাঁড়িয়ে আছেন। ম্যাডাম রুমার মুখের কাপড় সরিয়ে দিল।
এগুলো কি ধরনের অসভ্যতা?
লোকটা রুমার হাতের দড়ি খুলে দিতে দিতে বলল,
রুমা এটা অসভ্যতা না, এটা পার্ট অফ ট্রেনিং।
ট্রেনিং? কিসের ট্রেনিং?
সব সময় সচেতন থাকার। আঘাত যে কোনো সময় আসতে পারে, প্রস্তুত না থাকলে কি হতে পারত?
না বলে এভাবে কি করতে হবে আমাকে যে এরকম সচেতন থাকতে হবে?
আমাদের হয়ে কাজ করতে হবে। করবে
কি এমন কাজ যাতে রাতে ঘরে লোক ঢুকে যাবে?
তোমাকে যে কাজ করতে হবে সে কাজকে বলা হয় হানি ট্র্যাপ। হানি ট্র্যাপের নাম শুনেছ? বাঘ মারার জন্য হরিণকে বেঁধে রাখা হয়। বাঘ সে হরিণের গন্ধ পেয়ে তাকে মারতে আসে। শিকারী অপেক্ষা করে মাচায়। শিকারীর কাজ হয় বাঘকে ওই সময় মেরে ফেলা। তোমাকে হরিণ হতে হবে। বাঘের আঁচড়ে হরিণ আহত হয়, মরেও যেতে পারে, কিন্তু সে মরে গিয়ে একটা গোটা গ্রাম বা শহরকে বাঁচিয়ে দিয়ে যায়। এই কাজে প্রচুর রিস্ক, কিন্তু সফল হতে পারলে তার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। তুমি সুন্দরী, তোমার অনেক দূরে যাওয়ার ক্ষমতা আছে, তোমার হাজবেন্ড তোমাকে প্রচুর যন্ত্রণা দিয়েছে। আমরা সুযোগ দিচ্ছি রুমা, তুমি কি সেই সুযোগ নিতে প্রস্তুত?
তার মানে আমাকে শরীর বেচতে হবে, তাই তো?
শরীরকে শরীরের মতো দেখলে তাই মানে দাঁড়ায় কইকে? কিন্তু তুমি যার সঙ্গে সংসার করছিলে সেখানেও কি একরকম শরীর বেচতে হয়নি?
এই জন্যই আমাকে এত দয়া করে নিয়ে এসেছিলেন, খেতে দিয়েছিলেন, এত ভালোভাবে রেখেছেন, তাই তো?
খানিকটা তাই, আবার খানিকটা নাও। তোমাকে আমি অপশন দেব। তোমাকে আমরা একটা হোমে পুনর্বাসন দিতে পারি, সারাদিন ওখানে হাতের কাজ করবে, একটা নিশ্চিন্ত জীবন পাবে, নিজের মতো করে থাকতে পারবে। অথবা আর একটা জীবন দিতে পারি যেখানে তুমি নিজের জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের কাজে আসতে পারবে।
আমি হোমে যাব, এই কাজ আমি করব না। এভাবে এক একজন এসে শরীর নিয়ে জ্ঞান দেবে আমি শুনবো না, কিছুতেই না।
ঠিক আছে, কাল সকালেই তোমাকে একটা ভালো সরকারি হোমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ভালো থেকো রুমা।
এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন কেন? কোনো জোর করলেন না?
কাজটা তো জোরের নয়, তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে এই কাজে নামাবো না।
আর ওই মহিলাকে যাকে আটকে রেখে দিয়েছেন?
বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, এতক্ষণে বোধ হয় রওনা হয়েও গেছেন।
বিশ্বাস করছি না, এখন আমার আপনাদের বিশ্বাস হচ্ছে না।
লোকটা উঠে দাঁড়াল।
তুমি হোমে যেতে চাইছো তো রুমা? আমার কথায় বিশ্বাস করো আর না করো তাতে কিচ্ছু যায় আসে না। ভালো থেকো, আমি আসি।
ম্যাডামকে নিয়ে লোকটা বেরিয়ে গেল। রুমা হতভম্ব হয়ে বসে রইল। ভাত খেয়ে দিব্যেন্দু কার্ডবোর্ডের উপরই ঘুমিয়ে পড়েছিল। এত ক্লান্ত ছিল একবারও ঘুম ভাঙেনি। সুখেন ডেকে দিল সকালবেলা,
ওঠো ওঠো। ও মামা, আরে ওঠো, ঘুমিয়ে থাকলে হবে না, এখানকার লোকজন তোমায় খুঁজছে, তার মানে খবর আছে। এখন ভোর হচ্ছে, মানে এখানে এখন রাত শুরু হবে, এরা এখন ঘুমোবে, তুমি কেটে পড়ো কেটে পড়ো, যাও 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 যাও। লুকাস হাতরাকে তো চেনো না?
কি লুকাস হাতরাকে?
সে শালা আছে একজন, চুলকানি পাবলিক পুরা, ঠিকঠাক চুলকে দিয়ে সারা জীবন পৃথিবীর সব চুলকানির মলম ঘষলেও সেও এটা কমবে না। চলো চলো চলো, তুমি ঢ্যাও না হতে পারো, কিন্তু চোখের সামনে একটা লোকের ইয়ে মারা যাবে সেটা তো আর আমি দেখতে পারি না। আরে চলো চলো উঠো।
দিব্যেন্দুকে টানতে টানতে ঝুপড়ি থেকে বের করল সুখেন। কিছুক্ষণ পরে বড় রাস্তায় উঠে সুখেন সন্তর্পণে চারদিকে তাকাল।
না ঠিক আছে, এসো এসো, বাসস্ট্যান্ডে বসো, বাস এলে চলে যাবে, ঠিক আছে?
দিব্যেন্দু বাসস্ট্যান্ডে বসল।
চলে যেতে পারবে তো?
টাকা নেই, সব টাকা নিয়ে নিয়েছে, টাকা নেই।
সুখেন বিরক্ত মুখে দিব্যেন্দুর দিকে তাকিয়ে পকেট থেকে একশো টাকার একটা নোট বের করতে যাচ্ছিল। এমন সময় একটা টাটা সুমো এসে দাঁড়ালো। সুখেন সুমোটার দিকে তাকিয়ে
মেরেছে রে
বলে তেড়ে দৌড় মারল। দিব্যেন্দু ভেবা চাকা খেয়ে গেছিল, গাড়ির দিকে তাকালো। দুজন সন্ডা মতো লোক গাড়ি থেকে নেমে কলার ধরে কুকুরের মতো দিব্যেন্দুকে গাড়িতে তুলল। দিব্যেন্দু চি চি করে বলল,
ছেড়ে দাও আমাকে।
সুখের দৌড়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়িয়ে দেখছিল, গাড়ির ভেতর থেকে একজন চিৎকার করল,
তুই কাল ঢপ মারলি তো, তোকে দাদা বুঝে নেবে।
সুখের গান ধরল, গাড়ি স্টার্ট দিল।
আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? পুলিশ, পুলিশ!
মাথায় একটা গাঁটটা পড়লো তার।
ঈশ্বরের বাচ্চা, চিল্লাবি না একদম, চিল্লালে মটকা গরম হয়ে যায়, তোকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছি।
একজন তার গাল টিপে দিল, কেউ কেউ দিব্যেন্দুর চুল টানতে লাগলো, কেউ হঠাৎ করে দিব্যেন্দুর গালে চুমু খেলো। দিব্যেন্দু ভয় সিঁটিয়ে গাড়ির মধ্যে বসে রইল। জিপটা পুড়ে গেছে। গরম চা খাওয়ার অভ্যেস না থাকলে এটা স্বাভাবিক ঘটনা। লুকা বিচ্ছিরি মুখ করে বসে আছে, রোজ মদ খায়, আজ সকালে উঠে ইচ্ছে হল চা খাবে। গরম চা জিভে পড়তেই পুড়ে গেল। পড়াশোনার পাঠ অনেক আগেই চুকে গেছে। লুকা সাঁতরা এখন ত্রাস, আর সেই লুকার সামনে বসে আছে দিব্যেন্দু।
কি বে, এত যখন মারার শখ, গুন্ডামি করবি?
পারি না স্যার, আমি তো ক্লার্ক।
লুকা দলের বাকিদের দিকে তাকিয়ে চিৎকার করল,
কচুরি নিয়ে আয়, এটাকে খাওয়া, ক্লার্ক গিরি বের করছিস শুয়োরের বাচ্চা।
দিব্যেন্দু নড়ল না, এক জায়গায় দাঁড়িয়ে থেকে বলল,
যা করবেন করে ফেলুন, আমার জোর পায়খানা পেয়েছে, এখানে করে দেবো, নইলে আমার পেট ভালো না। আচ্ছা, প্যান্টে হলে আমার সাইজের প্যান্ট পাবেন?
রাগের সঙ্গে গতিবেগের একটা অদ্ভুত সম্পর্ক আছে। রাগ বাড়লে গতিবেগও বাড়তে থাকে। রাস্তাঘাটে যথেষ্ট ভিড়, জ্যাম আছে, অরিত্র তবুও গাড়ি স্পিড কমালো না। মাথার ভেতরের দেওয়ালে ইন্সপেক্টরের কথাগুলো ধাক্কা খেয়ে খেয়ে ফিরছে।
অরিত্রবাবু, হোটেলের সামনের রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আপনার স্ত্রী হোটেলে ব্যাগ নিয়ে ঢুকেছেন, কিন্তু বেরোনোটা দেখা যায়নি। এর একটা মানে হতে পারে আপনার স্ত্রী হোটেলেই আছেন। দেখুন, এটা হতেই পারে আপনার অগোচরেই আপনার স্ত্রী কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এবার তিনি নিজের কনসেন্টে যদি অন্য কারোর ঘরে থাকেন, তবে আমি কেন, আমার বাপেরও অসাধ্য আপনার স্ত্রীকে খুঁজে বের করা, যদিও এখনো সেরকম কোনো প্রমাণ নেই।
স্টিয়ারিংয়ে হাত রেখে অরিত্র মনে মনে ভাবল, ইনাক্ষীকে সন্দেহ করার মতো সত্যি কি কিছু ঘটেনি? তা তো না, ইনাক্ষী তার কথা শুনেনি, তার সামনেই প্রডিউসারের গলা জড়িয়ে ধরে ছবি তুলেছে। যে মেয়েটা বরের সামনে এরকম করতে পারে, বরের সঙ্গে ঝগড়া করার পর তার প্রতিশোধ নিতে তো আরো অনেক কিছুই করতে পারে। রিভেঞ্জ সেক্স শব্দটা নিয়ে তো এককালে তারাই কত মজা করেছে। মাথাটা দপদপ করছে, যদিও চিংড়িঘাটা ক্রস করার সময় সে ঠান্ডা মাথাতেই বেরোচ্ছিল, হঠাৎ করে একটা সুমো তাকে পিছন থেকে মেরে দিল। অরিত্র গাড়ি থেকে নামল, সুমো ড্রাইভারের কাছে গিয়ে বলল,
কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে?
সামনে গিয়ে বাঁদিকে দাঁড় করান, সেটেল করে নিচ্ছি।
সেটেল করবি? কি সেটেল করবি? আল্লাহ, তোর বাবার চাকর নাকি? হ্যাঁ,
দরজা খুলে ড্রাইভারের কলার ধরল সে। মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল, ড্রাইভারও ছাড়ল না, হাতাহাতি শুরু হয়ে গেল, জামা ছিঁড়ল, মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো, অরিত্র থামল, মারপিট চালিয়ে গেল। তার সব দুশ্চিন্তা, সমস্ত রাগ ড্রাইভারের উপর ঝাড়তে শুরু করল। সিসিটিভি লাগানোর আগে টাকাগুলো জায়গা মতো রেখে দিয়েছিল পূর্ণ। ক্যামেরা লাগানো শুরু হয়েছে আবার, তার টানা হচ্ছে। পূর্ণ মন খারাপ করে বসেছিল, পোড়া কপাল তার। টাকাগুলো পেলে কিছুটা ভালো থাকা যেত। এর মধ্যে বাপিদা ফোন করেছিল একবার,
সব হয়ে গেলে আমাকে একবার জানাবে, এখান থেকে কি করে দেখতে হবে আমি জেনে নেব। আজ থেকে কিন্তু তোমাকে আমি এখান থেকেই দেখতে পাব, আর তোমার কাজও হালকা হয়ে যাবে। ক্যামেরা লেগে গেলে তোমাকে তো আর সারাক্ষণ থাকতে হবে না।
মাথাটা দপদপ করছিল, ওই ছোট ছোট ক্যামেরাগুলো এত সহজে তার চাকরি খেয়ে ফেলল। পৃথিবীটা চারদিকেই এইভাবে চাকরি খাবার মেশিন লেগে যাচ্ছে, মানুষের কোনো দাম থাকছে না, মেশিনই সব কাজ করে দেবে। ক্যামেরা লাগাতে দেড় ঘন্টা লাগল, ইন্টারনেট কানেকশন করিয়ে রাউটার লাগিয়ে বাপিদাকে ফোন করে সব বুঝিয়ে দেওয়া হল। ছেলেগুলো চলে যাওয়ার পর পূর্ণর অন্য অস্বস্তি হওয়া শুরু করল। সে উঠবে, বসবে, ঘরের মধ্যে হাঁটাচলা করবে, সবই বাপিদা দূর থেকে বসে দেখতে পাবে। কেউ যদি সব সময় তার উপর চোখ রেখে চলে তাহলে তো সমস্যা। তখন ভয় পাচ্ছিল যে চাকরি চলে যাবে, এখন মনে হচ্ছে চাকরি গেলেই ভালো হতো। সন্ধে হল, পূর্ণ বসার ঘরের মেঝেতে চুপ করে শুয়েছিল, মেজাজটা ঠিক নেই। এমন সময় তার ফোন বেজে উঠল, আবার বাপিদা।
বলো।
ঠাকুর ঘরের আলমারিটা অন্যদিকে ঘোরানো দেখলাম, কি হয়েছে?
আমি ঘরটা পরিষ্কার করে দিলাম, ঠাকুরের জায়গা সেখানে নোংরা হয়ে থাকলে কি ভালো দেখায়?
তোমাকে আমি ওই ঘরে যেতে বারণ করেছিলাম, তুমি ভুলে গেছো বোধহয়।
ভুলবো কেন, ঠাকুর দেবতার ব্যাপার, অপরিষ্কার নোংরা ঘরে তাদের দেখে দেওয়া ঠিক। তুমি বলো।
ঠিক আছে, আর ঢোকার দরকার নেই। আলমারি খুলেছিলে নাকি আবার?
না বাপু, তুমি বলেছো, তারপরে আবার কে খুলবে?
একদম খোলার দরকার নেই, আর তুমি ওই একটা ঘরেই থাকবে। ঠাকুর ঘরে ঝাড়পোছ করার কিচ্ছু নেই, সেটা আমি এখান থেকে দেখে নেব।
ফোনটা কেটে গেল, পূর্ণ ক্যামেরার দিকে তাকালো। কি যে অদ্ভুত জিনিস তৈরি হয়ে গেছে, মানুষও অন্তর্যামী হয়ে গেল যন্ত্রের সাহায্যে। রাস্তা দিয়ে গাড়িটা বেশ জোরে চলছে। রুমা কি শহরে না শহরের বাইরে? একসঙ্গে কতগুলো আবছা ছবি মাথার মধ্যে কেউ যেন পুষিয়ে দিচ্ছে, আবার পরপর কতগুলো ছবি সোয়াইপ করার মতো ডান দিক থেকে বাঁদিকে চলে যাচ্ছে। কিছুতেই ঘোর কাটছে না, জানলার বাইরে দেখার চেষ্টা করছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। কখন যে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল সে নিজেই জানে না। রুমা আবার চোখ বুঝল। বেশ খানিকক্ষণ পরে গাড়িটা থামল। রুমা অনেক কষ্টে নিজেকে জাগালো, তারপর লোকটাকে জিজ্ঞেস করল,
এটা কোথায়?
তুমি তো হোমে থাকতে চেয়েছিলে, তোমাকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করছি, আশা করি বাকি জীবনটা তুমি এখানেই থাকবে।
আমার সব ঝাপসা হয়ে যাচ্ছে কেন? আমাকে কি কোনো ওষুধ দিয়েছিলেন?
একটু গোপনীয়তার ব্যাপার তো থাকেই, চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই তুমি ঠিক হয়ে যাবে। এখন নামো, আমরা এসে গেছি।
লোকটা গাড়ি থেকে নামল, পেছন পেছন রুমা, তবে একটু যেন নড়ে গেল সে। হাঁটতে হাঁটতে চারতলা একটা বিল্ডিং এর সামনে এসে লোকটা থামল। বিল্ডিং এর দেওয়ালে বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া। রুমাকে অফিস ঘরে নিয়ে বসানো হল। লোকটা একটা কাগজ দিয়ে বলল,
ফর্মটা ফিল আপ করো।
ফর্মটা দেখতে গিয়ে হঠাৎ করে অফিস ঘরের জানলার বাইরে চোখ পড়ল রুমার। এক যুবক হাঁটছে, হাঁটার ভঙ্গিটা ভীষণ চেনা তার। অফিস থেকে ফিরে, বাথরুম থেকে বেরিয়ে, এভাবেই পায়চারি করত বারান্দায়। কিছুক্ষণ পরেই তার হাতে উঠে আসত কখনো পর্দা টাঙানোর রড, কখনো বা প্রাইমারি স্কুলের কাঠের স্কেল, কখনো তবলার হাতুড়ি। দিব্যেন্দু এখানে কি করছে? সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো।
আমাকে গাড়িতে নিয়ে চলুন।
কেন, কি হয়েছে?
প্লিজ চলুন, প্লিজ।
আচ্ছা আচ্ছা, বেশ বেশ, চল।
আবার দৌড়তে দৌড়তে গাড়িতে এসে বসল রুমা। তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। লোকটা জলের বোতল এগিয়ে দিয়ে বলল,
এনা কি হয়েছে এবার বলা যাবে?
এখানে আমার হাজবেন্ড কি করছে?
এখানে? শিওর?
হ্যাঁ আমি শিওর। ওই তো আমি ওকে দেখতে পেয়েছি, এটা তো লেডিস হোম, ও এখানে কি করছে?
কি জানি, হবে কিছু একটা। আমি তো এই হোমটাই চিনি, তোমাকে এখানেই পুনর্বাসন দেওয়া যেত। একটু অপেক্ষা করবে?
আপনি আমাকে যে কাজ বলেছিলেন সেখানেও তো আমার হাজবেন্ডের সামনে পড়ে যাওয়ার আবার সুযোগ থাকবে, তাই না? থাকবে না?
না থাকার চান্সটাই বেশি। তুমি হাই সোসাইটিতে যাবে যেখানে তোমার হাজবেন্ড কোনোভাবেই পৌঁছতে পারবে না। যদি বা কোনোভাবে পৌঁছেও যায় তাহলেও তুমি তখন এতটাই শক্তিশালী হবে, তোমার হাজবেন্ড কোন রকম অসভ্যতা করার আগে তুমি তোমার মতো প্রতিরোধ করতে পারবে।
আপনি ইচ্ছে করে আমার হাজবেন্ডকে এখানে নিয়ে এসেছিলেন না যাতে আমি আপনাদের কাজটা করি, তাই তো? আপনারা তো খুব ভালো করে ওকে চিনে গেছেন, কোনোভাবে ওকে এখানে নিয়ে এসেছেন, তাই না? বলুন।
ভেরি গুড রুমা, এর মানে হলো তোমার বুদ্ধি আছে। বিভিন্ন পরিস্থিতির চাপ মানুষের বুদ্ধিকে বিকশিত হবার সুযোগ দেয় না, আবার অন্য এক পরিস্থিতি সেই বুদ্ধি বের করে আনতে পারে। গুড, তোমার বুদ্ধি আছে, এই কাজে তুমি সফল হবে আমি নিশ্চিত।
মাথাটা ধরে আছে, কিছুই ভালো লাগছে না। সারাক্ষণ মনে হচ্ছে একটা লোক ক্যামেরা দিয়ে সারাদিন তাকে দেখবে, এটা কেমন ব্যাপার? সে খাবে দাবে ঘুরবে সব দেখবে। রাগ হচ্ছিল। তালা দিয়ে বেরিয়ে গিয়ে নুরুলের দোকানে বসেছে পূর্ণ। দোকান ফাঁকাই ছিল। বাপিদা ফোন করে যাচ্ছে, পূর্ণ ফোনটা কেটে দিল।
জ্বালিয়ে খেলা,
খুব রেগে গেছিস দেখছি।
হ্যাঁ রাখতে হবেই, এত কষ্ট করে কাজ করলাম কেমন ভাগিয়ে দেবে ছক কষ্ট দেখতে পাচ্ছিস না? হ্যালো,
কি হলো, আবার বেরিয়েছো নাকি?
হ্যাঁ নুরুলদার দোকানে এসেছি চা খেতে। তুমি তো বললে ক্যামেরা লেগে গেলে আর চিন্তা নেই, তাই বেরিয়েছি।
ক্যামেরা লেগে গেল মানে যখন খুশি বেরিয়ে যাবে? তোমাকে কি বলা হয়েছিল যখন খুশি বেরোনো যাবে না সেটা বলেছিলাম তো?
আমি দাসখত দিয়ে রেখেছি নাকি?
দাসখতে দিয়েছো? কাজের শুরুতেই আমি বলেছিলাম কাজটা এরকম হবে, সব চেনে বুঝে এরকম করছো তুমি। মাইনে নেবে না নাকি সেটাও চাও না?
চাও চাও তো, টাকার গরম দেখিও না, নকল নোট নিয়ে চলো, ভেবে বসে আছো কেউ কিছু জানে না? না
নুরুল অবাক হয়ে পূর্ণর দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দেখিয়ে বলল,
কি বলছিস, কি চুপ কর,
এসব কথা কি বাজারে বলে বেড়াচ্ছ?
পূর্ণ বোকা মানুষ, সে বুঝেছে কথাটা বলে ভুল হয়ে গেছে। সেটাকে ম্যানেজ করতে গিয়ে বলল,
কোন সব কথা, এখানে কথা কি আছে? আমি আর নুরুলদা জানি, আর কেউ জানে না।
ঠিক আছে, এসব নোট খেলনা হিসেবে রাখা হয়েছিল, তুমি আবার আলমারি খুলে সেটা নিয়ে এদিক সেদিক বলে বেড়াচ্ছ।
এদিক সেদিক বলিনি, আমরা দুজনেই শুধু জানি।
ফোনটা কেটে গেল।
এই এটা তুই কি করলি, এসব কথা কেউ বলে? এবার জেনে গেল তুই আলমারি খুলেছিলিস।
পূর্ণ উঠে দাঁড়ালো।
আমি যাই বরং, কি বলিস?
যা, কি যে করিস, এ চাকরিটা বোধহয় তোর গেল।
পূর্ণ হাঁটতে শুরু করলো, মনটা খারাপ হয়ে গেছে। এটাই তার সমস্যা, রাগের মাথায় কি বলে নিজেই জানে না। আরেকবার কি বাপিদাকে ফোন করবে? হাঁটতে হাঁটতে বাজার পেরিয়েছে সবে, এমন সময় একটা পটকা ফাটার আওয়াজ কানে এলো। পূর্ণ বিড়বিড় করতে লাগলো।
লোকের এত আনন্দ যে কোত্থেকে আসে কে জানে।
ব্যাগটা নিতে হবে মাথার মধ্যে ঢুকেছিল, রাস্তায় জোর পায়ে হাঁটতে শুরু করেছে। এমন সময় দেখল পিন্টু জোরে সাইকেল চালিয়ে আসছে।
কিরে এত তাড়া কিসের?
আরে ভরা বাজারে নুরুল দাকে কারা জানি এখন গুলি করে পালিয়েছে গো।
দিব্যেন্দু ট্রেন থেকে নেমে ধীরে সুস্থে সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেল নিল, আস্তে আস্তে প্যাডেল করা শুরু করল। মনে মনে ভাবছিল ওর সাথে কি কি হল। লুকা তাকে তুলে নিয়ে গিয়ে একটা হোমে নামিয়ে দিয়েছিল।
মামু তুমি এখানে কিছুক্ষণ ঘুরে বেড়াও, তারপর তোমার ছুটি।
দিব্যেন্দু তাই করছিল, হঠাৎ করে একজন এসে তাকে শিয়ালদায় নামিয়ে দিয়ে গেল, পকেটে হাজার টাকার নোটও দিয়েছিল। দিব্যেন্দুর নিজের ভাগ্যকে বিশ্বাস হচ্ছিল না। বাড়ির সামনে এসে সাইকেল রেখে ঘরে ঢুকল। কেউ নেই কোথাও। বেরোনোর সময় রাগে আলমারির জিনিস মেঝেই ফেলে রেখে গেছিল, সব জিনিস সেভাবেই পড়ে আছে। কেমন একটা অদ্ভুত হাহাকারের মতো ব্যাপার হচ্ছে। যে মেয়েটার উপর সব হতাশা ঝাড়ত সেই মেয়েটাই নেই। সোফায় চুপ করে বসে কিছুক্ষণ টিভি দেখল, গা হাত পায়ে ব্যথা শুরু হলো আবার। খারাপ সময় এলে কি মাথার উপর শকুন ঘুরে বেড়ায়? কাক চিলে তার শরীর নেবে বলে ঝগড়া শুরু করে, এরকমই তো শুনেছিল ছোটবেলায়। কোত্থেকে এক পাখি এসে মাথার উপরে ঘুরছে। বাজার শুদ্ধ লোক নুরুলের দোকানের দিকে দৌড়চ্ছে। পূর্ণ হতবাক হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। ফোন বাজছে, বাপিদা ফোন করছে।
বল বল,
বাড়ি যাচ্ছ?
আর বাড়ি যাব কি? নুরুলদাকে কে খুন করে দিয়েছে?
তাই নাকি?
হাসছো তুমি? এটা হাসার বিষয়? তুমি এখানে থাকতে না? নুরুলদাকে চেনো না তুমি? জানো না ওর পরিবার আছে?
আমার জানার দরকার নেই। আমি শুধু এটুকু জানি, তুমি যদি ওই টাকার ব্যাপার আর কাউকে বলো, তার অবস্থাও নুরুলের মতো হবে। তুমি কি সেটা চাও?
মানে তুমি তুমি করিয়েছ?
বাড়ি যাও, অনেক কাজ আছে, বাজারে দাঁড়িয়ে থেকো না।
তুমি দেখতে পাচ্ছ কি করে?
ইচ্ছে করলে সব দেখা যায়, যা বলছি করো।
ফোন কেটে গেল। পূর্ণ বোকাশোকা মানুষ, বেশি বুদ্ধি তার কোনো কালই ছিল না, কিন্তু বাপিদার কথা শুনে সে ভয় পেয়ে গেল। চেনা জানা মানুষটা কেমন যেন অচেনা হয়ে গেছে, কি অদ্ভুত। টোটো যাচ্ছিল একটা, পূর্ণ তাতেই উঠে পড়ল। বাড়ির সামনে নেমে তালা খুলে ঘরের ভেতর গিয়ে তালা বন্ধ করে ঢুকে পড়ল। বুকটা ঢিপ ঢিপ করছে।
বলো,
তোমাকে বোকা ভাবতাম, তুমি তো তেমন বোকা নও। আলমারি খোলার জন্য যথেষ্ট বুদ্ধি দরকার, সেটা যখন পেরেছ তাহলে আমার অন্য কাজগুলিও করতে পারবে। এক কাজ করো, আমার বেডরুমে দেখো একটা ব্যাগ আছে, টাকাগুলো ওই ব্যাগে ভরে নাও। একটা ঠিকানা দিচ্ছি, দিনের আলো থাকতে বেরিয়ে গিয়ে ব্যাগটা ওই ঠিকানায় দিয়ে এসো, পারবে?
আমার বুক ধড়ফড় করছে বাপিদা। নুরুলদাকে তুমি তুমি মেরে দিলে? নুরুলদা আমার আমার বন্ধু ছিল।
মানুষ মরল কি বাঁচল তাতে কিচ্ছু যায় আসে না। এই যে তুমি না খেতে পেয়ে ঘুরে বেড়াতে, তোমার বন্ধু কি তোমায় খাইয়ে দিত? নিজেই ভেবে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়, এক একজন এক এক রকম। তুমি তোমার মতো, নুরুল নুরুলের মতো। আমার কথা শুনে কাজ করো, তোমাকে না খেয়ে থাকতে হবে না। তোমাকে বোকা ভাবাটা আমার ঠিক হয়নি, আগে জানতে পারলে নুরুলের প্রাণটা বাঁচত। এই যা, ব্যাগে টাকাগুলো ভরে নাও, কুলু বেরিয়ে গেছো কোনোদিন?
না যাইনি।
হাওড়া গিয়ে ওখান থেকে মেচেদার দিকে লোকাল ট্রেন ধরবে, উলুবেড়িয়া নেমে রিক্সা নিয়ে আমার পাঠানো ঠিকানা বলবে, নিয়ে যাবে। কাজ কর, খাবারের চিন্তা করতে হবে না।
পূর্ণর বমি পাচ্ছিল, সে ফোন কেটে দিল। হোটেলের রুমে ফিরে এসেছে রুমা, টিভি দেখছে স্থির হয়ে বসে পাথরের মতো চোখ দিয়ে। আবেগ শূন্য হয়ে গেছে তার, কি হবে ভেবে, যত ভাববে তত সমস্যা বাড়বে। দিব্যেন্দু যখন প্রতিদিন অফিস থেকে ফিরে মারত, প্রথম প্রথম অনেক ভেবেছে, পরে দেখল আসলে ওসব ভেবে টেবে কিছু হয় না, যা হবার তা হয়েই যায়। হোমে দিব্যেন্দুকে দেখার পর হৃদস্পন্দন থমকে গেছিল তার, মনে হচ্ছিল যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি ভয়ঙ্কর একটা মুহূর্ত, আবার সেই লোকটার মুখোমুখি। পৃথিবীতে কি দিব্যেন্দুর থেকেও ভয়ঙ্কর কেউ হতে পারে? না বোধহয়। রুমার হুঁশ ফিরল, উঠে গিয়ে দরজা খুলল।
আসব?
রুমা কিছু না বলে দরজা থেকে সরে দাঁড়াল। লোকটা ঘরের ভেতর ঢুকে বলল,
তুমি আমার উপর রাগ করে আছো তাই না? রাগ করে থেকো না, রাগ কোনো কিছু সলিউশন হতে পারে না। আজ না হোক কাল তোমার হাজবেন্ড ওই হোমের ঠিকানা ঠিকই পেয়ে যেত, তারপর কি হতো ভেবে দেখেছ?
ভাবতে চাই না, আমাকে কি করতে হবে সেটা বলুন।
তোমার ট্রেনিংটা হোক, তারপর তুমি নিজেই ঠিক করে নিও।
আপনি বলেছিলেন হানি ট্র্যাক করাবেন, শেষ অবধি ওটাই করতে হবে তো?
ব্রাভো ব্রাভো, তোমার মেমোরি তো খুব শার্প, এই কাজে মেমোরি শার্প হওয়া মাস্ট। একটা কোনো কথা শুনলে কোনো কোড কোনো ফোন নাম্বার মনে রাখতে হবে। তুমি 12 অবধি পড়েছ, তারপর পড়া হয়নি, বাড়ির লোক জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল, ছেলেটার ব্যাকগ্রাউন্ড চেক করার পর্যন্ত প্রয়োজন বোধ করেনি।
চেক করলে কি জানা যেত ছেলেটা ওভাবে মারে?
তুমি শক্তিশালী হলে মারতে পারত না, ধরো তোমাকে মারতে এলো, তুমি এমন একটা প্যাঁচ দিলে উল্টে পড়ে গেল, তুমি তো কোনোদিন প্রতিরোধ করনি, করলে এত খারাপ অবস্থা হতো না।
করার কথা মনে হয়নি, বাড়িতে পাঠিয়ে দিলেও রাখত না।
ঠিক রাখত, এই ধরনের সাইকোপ্যাথরা শক্তের ভক্ত, নরমের জন। আচ্ছা এইবার আমাকে বলো, তুমি কি কাল থেকে ট্রেনিং শুরু করতে প্রস্তুত?
আপনি যা বলবেন।
আমি না, তুমি এখনো ভাবছো তোমাকে জোর করা হচ্ছে তাই না?
সবাই একটা কথাই বলে, আমার ভালোর জন্যই নাকি করা হচ্ছে। বাবা মা বলল ভালোর জন্য বিয়ে দেওয়া হচ্ছে, ও বলল ভালোর জন্য মারা হচ্ছে, কোনটা খারাপ আমি সেটাই ভাবছি।
বেঁচে থাকতে চাও তো এত কিছুর পরেও? সেটা থেকে ভালো আর কি হতে পারে?
রুমা উত্তর দিল না, চুপ করে বসে রইল। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, গলির সামনে ভিড় বাড়ছে একটু একটু করে, যেন কোনো উৎসব চলছে। কত রকম মানুষ আসে, এক একজনের এক এক রকম চাহিদা। প্রথম প্রথম সবাই ভয় ভয় থাকে, একদিন দুদিন করতে করতে যখন অভ্যস্ত হয়ে যায় তখন তাদের শরীরে আত্মবিশ্বাস ঝকঝক করতে থাকে। সুখেনের দুটো কাস্টমার হয়েছে, পকেটে 200 টাকা এসেছে, সে চায়ের দোকানে গিয়ে বসল। আরেকটু রাত হলে আরও মজা হয়, সুখেন রাতের প্রতীক্ষা করে, রাত হলে সে বেঁচে থাকার রসদ পায়। লুকা সাঁতরার গাড়ি গলির সামনে আসতেই সুখেন উঠে পড়ল। লুকা দিব্যেন্দুকে তুলেছিল, কেসটা কি সেটা জানতে হবে। লুকা গাড়ি থেকে নামতেই একটু দূরত্ব রেখে সুখেন চিৎকার করল,
দাদা প্যাকেজটা কি করলেন?
লুকা সিগারেট টানছিল, সুখেনকে দেখা মাত্র হাতছানি দিয়ে ডাকল। সুখেন কান ধরল,
মারবে দাদা?
চাইলে
অনেক আগেই উড়িয়ে দিতে পারতাম। এদিকে আয়।
সুখেন ধীর পায়ে লাজুক মুখে লুকার কাছে গিয়ে দাঁড়ালো। লুকা সুখেনের কান ধরে জোরে মুলে দিল।
তোর নাকি পাক না গজিয়েছে?
হে দাদা, তোমরাই তো রাগবে, তোমরাই তো মারবে। আমি ভাবলাম লোকটাকে যদি হাফিজ করে দাও, এমনিতে তো দোষ টোষ কিছু করেনি, ওই হাতুড়িটা নাকি ওর মুদ্রা দোষ।
এক রাস্তা লোকের সামনে লুকা তাকে লাথি মারল, পরপর কয়েকটা চড় মেরে বলল,
আমার কথা না শুনে নিজের বুদ্ধি খাটাতে গেলে এরপরে ধাপার মাঠে তোর লাশ পাওয়া যাবে। লুকা সাঁতরা তোকে কথা দিল, আমার কথা নড়চড় হয় না, তুই জানিস নিশ্চয়ই।
কান মাথা ঝিঝি করছে, যে কাজ সে করে তাতে অপমানিত বলে কোনো শব্দ হয় না, তাও সুখেনের খারাপ লাগছিল।
ভুল হয়ে গেছে দাদা, আর আর হবে না। আসলে মালটাকে আমি একটু দেখতে চেয়েছিলাম, মানে এরকম তো আগে দেখিনি, তাই
ভুল বলে কিছু হয় না। তোর অনেক বার বেড়েছে সুখেন, আমি অনেক দিন ধরেই দেখছি, পুরনো সুর বলে তোকে হালকার উপরে ছাড়লাম আজ। 7 দিন এখানে ঢুকবি না, ফের যদি তোকে এলাকায় দেখেছি তাহলে তুই খবর হয়ে যাবি।
ও দাদা, ও দাদা, দাদা দাদা, এরকম করে বললে কি করে হবে দাদা? ও দাদা, আমি কি খাবো? না খেতে পেয়ে মরবো তো দাদা, তোমার দয়ার শরীর। ও দাদা, ছেড়ে দাও না দাদা। ও দাদা, শোনো না দাদা। দাদা
সুখেন কান ধরল। আরেকটা গাড়ি এসে গলির মুখে দাঁড়ালো। লুকা ইশারা করল। সুখেন দেখল গাড়ি থেকে একটা বউ নামছে। দেখি বোঝা যাচ্ছে মেয়েটা হকচকিয়ে গেছে, ভয় পাচ্ছে। ভদ্রবাড়ির মেয়ে দেখলেই বোঝা যায়। লুকা মেয়েটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সুখেন ধীরে ধীরে দূরে চলে গেল। বোঝাই যাচ্ছে মেয়েটাকে নিয়ে লুকার কোনো একটা প্ল্যান আছে। গলির ভেতরে ঢুকে জোর পায়ে হাঁটতে হাঁটতে সে সমিতার ঘর থেকে নিরাপদ দূরত্বে একটা ঘরের ছাদে উঠে অন্ধকারে গা ঢাকা দিয়ে বসে রইল। ঠিক যা ভেবেছিল তাই। মেয়েটাকে নিয়ে সমিতার ঘরে ঢুকল লুকা। সুখেন ভুরু কুঁচকে চিন্তা করতে লাগল, কি করে সমিতার ঘরের ভেতর ঢোকা যায়। রাত 1টা, লুকা সাঁতরা রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ফোনটা বাজতে শুরু করল তার, দেখল সুখেন ফোন করছে।
বল
দাদা, তোমার তো দয়ার শরীর, এই গ্রামের বাড়িতে আমার বুড়ি মা থাকে, এই মাটার টিভি হয়েছে গো, টাকা পাঠাতে হয় দাদা। তুমি যদি এখন এরকম শাস্তি দাও তাহলে কি করে হবে বলো তো?
তুই কোথায়?
পাশের বস্তিতে বসে আছি দাদা, কি করব, কি খাবো কিছুই বুঝতে পারছি না।
বুঝ, আমার গাড়ির কাছে আয়।
ফোন কেটে দিল লুকা। কয়েক মিনিটের মধ্যে সুখেন কাঁচু মাচু মুখে এসে হাজির হল।
কাছে বিদেই ছিলিস তাই না?
তোমাকেই দেখছিলাম, কি করব বলো দাদা। তুমি যা শাস্তি দিয়েছ আমি যে কি করব তাই ভালো করে বুঝে উঠতে পারছি না।
সুখেন লুকার পা জড়িয়ে ধরল।
দাদা দাদা দাদা, ভুল করেছি দাদা, মাফ করে দাও। ও দাদা,
আরে ঠিক আছে ঠিক আছে, উঠে দাঁড়া, রাস্তার মাঝখানে ন্যাকামি করবি না।
না দাদা, তুমি যতক্ষণ না মাফ করবে আমি উঠবো না দাদা। দাদা দাদা, মাফ করে দাও না, আর জীবনে করো না, মাইরি বলছে এই দেখো।
আরে হয়েছে রে বাপ, হয়েছে, মাফ করলাম, এবার ওঠ।
সুখেন উঠে দাঁড়ালো।
এই বলতো, এবার তোর মা সত্যি অসুস্থ?
এই খবর নিয়ে দেখো, তোমাকে মিথ্যে বলবো আমি? তোমার যা নেটওয়ার্ক আমি জানি না।
হেভি রেগে গেছিলাম, আমি ভাবছিলাম তোর লাশ নামিয়ে দেবো, এত পাকা কুচি ছিল তোর।
হ্যাঁ তুমি দেখো দাদা, আর হবে না, তুমি বললে মালটাকে আমি খুদে গুলি করে দিয়ে আসবো।
না না, তার দরকার হবে না, কাজ হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। অর্ডার ছিল।
কি অর্ডার ছিল?
কেন জুতোটা খাস বুঝতে পারিস? যা তোর জানার দরকার নেই সেটা জানতে যাবি কেন তুই?
আবার ভুল করে ফেলেছি দাদা, সরি সরি সরি।
ঠিক আছে, আমাদের লাইনে অনেক ব্যাপার থাকে, তোর সেটা জানা উচিত। কমদিন তো কাজ করছিস না, কথাবার্তা এমন বলিস যেন কিছুই বুঝিস না।
ওই মালটার জন্য তুমি আমাকে মারতে যাচ্ছিলে দাদা,
একটু তো জানতে ইচ্ছে হয়, ও ছাড়াও কিছু না, ছেড়ে যখন দিয়েছো তখন থাক, তোমার কথা বলো শুনি। হ্যাঁ
আমি কি আকাশবাণীর গল্প দাঁড়ি সালা?
হেমা তা কেন, ভালো মন্দের কথা কি বলতে ইচ্ছে করো না তোমার সঙ্গে? তুমি হলে আমাদের সবার দাদা।
লুকার ফোনটা বেজে উঠল, সুখেন দেখল। লুকা ব্যস্ত হয়ে বলল,
আচ্ছা ঠিক আছে তুই এখন যা, আমার কাজ আছে।
লুকা জোর পায়ে হাঁটতে হাঁটতে গলিতে ঢুকল, সুখেন দূরত্ব রেখে হাঁটতে শুরু করল। লুকা একরকম দৌড়ে সমিতার ঘরের দিকে গেল, সুখেন দাঁড়িয়ে পড়ল। একটা ঝুঁকি নিতে হবে, মরলে মরবে, কিন্তু কৌতূহলে মরে যাওয়ার থেকে এমনি মরে যাওয়া ভালো। সমিতার ঘরের পেছনে গলি শেষ হয়ে গেছে।
জয় মা, জয় মা, জয় মা,
এই বলে পাইপ বেয়ে ছাদের উপরে উঠে হামাগুড়ি দিয়ে ছাদের উপর থেকে ভেতরের বারান্দায় উঁকি মারল সুখেন। যে মেয়েকে এনেছিল সে মেয়েটা চিৎকার করে কাঁদছে। এতটা কষ্ট করে উপরে উঠে সুখেনের বুক হাঁপড়ের মতো ওঠানামা করছিল। পাশের বিল্ডিং থেকে তাকে দেখতে পাবার প্রবল ঝুঁকি থাকা সত্ত্বেও সুখেন নামল না, ছাদের উপর থেকে আবার উঁকি মারল। মেয়েটাকে সমিতার দুজন মেয়ে জোর করে ধরে হাতে ইঞ্জেকশন দিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই মেয়েটা অচৈতন্য হয়ে গেল। প্রবল উত্তেজনার মুহূর্তে সুখেন শীষ দিয়ে ফেলে, এবার দিতে গিয়েও বহু কষ্টে নিজেকে আটকাল। ধরা পড়লে এবার আর লুকা তাকে ছেড়ে দেবে না। ব্যাগটা যেন পূর্ণর দিকে তাকিয়ে আছে। হাওড়ার বাসে উঠে পায়ের তলায় ব্যাগটাকে রেখেছে সে। মাঝে মাঝেই প্রবল কান্না পাচ্ছে, নুরুলের কথা মনে পড়ছে। বাপিদা এভাবে মেরে দিল? বাসস্ট্যান্ডেও সবাই নুরুলের কথাই বলছিল। কাল বন্ধ ডাকা হয়েছে, এলাকায় শান্তি শৃঙ্খলার অবনতি হয়েছে বলে মিছিল হবে বিকেলে। নকল টাকাগুলো ব্যাগে রেখে বাপিদার বাড়ি থেকে বেরোনোর আগে বাপিদা ফোন করেছিল।
সাবধানে যাবে, কেউ যেন বুঝতে না পারে ব্যাগে কি আছে, বিশেষ করে পুলিশ যেন না বোঝে।
এই টাকা তোমার কাছে এলো কি করে বাপিদা? অত দূরে বসে এখানে এত টাকা?
যা বলেছিস সেটা করো, এত প্রশ্ন করে কোনো লাভ নেই।
ট্রেনের সিটে বসে পূর্ণ দেখল সামনের লোকটা নিবিষ্ট মনে খবরের কাগজ পড়ছে। পূর্ণর বুক ধড়ফড় করছে। স্টেশনে অনেক পুলিশ ছিল, একবার যদি তারা তাকে ধরে ফেলত তাহলে কি হতো? সাঁতরাগাছিতে একটা লোক উঠল, ভিড় খুব একটা নেই, অথচ লোকটা তার সামনে এসে দাঁড়িয়ে গেল।
বলো,
শোনো, তোমাকে উলুবেড়ি অব্দি যেতে হবে না, পরের স্টেশনে নেমে যাও। তোমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সেই ব্যাগ নিয়ে যাবে।
পূর্ণ লোকটার দিকে তাকাল। মাঝবয়সী লোক, গাট্টা গোট্টা চেহারা। সে সঙ্গে সঙ্গে সিট থেকে উঠে বলল,
বসুন বসুন।
লোকটা বসল। পূর্ণ গেটের কাছে এসে দাঁড়াল। অনেকটা নিশ্চিন্ত লাগছিল তার। আশেপাশের লোকগুলো কিছু বুঝল নাকি কে জানে। ট্রেন ফুলেশ্বর স্টেশনে দাঁড়িয়েছে। পূর্ণ তড়ি ঘড়ি নেমে গিয়ে ফেরার টিকিট কাটল।
দেখি দাদা, দেখি দেখি দেখি। বলো,
এখনই ট্রেনে উঠো না, একটা ব্যাগ দেবে নিয়ে ফিরবে। এক নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ বেঞ্চ, যেটা হাওড়ার দিকে মুখ করে আছে, সেটাই গিয়ে বসো। কারোর সঙ্গে কোনো কথা বলবে না।
আমায় যদি পুলিশ ধরে আমি কি করবো তখন?
কেন ধরবে? তুমি কি কিছু করেছো যে ধরবে?
আমি জানি না, তুমি এগুলো কি করছো আমি কিছুই বুঝতে পারছি না।
বোঝার জন্য তোমায় টাকা দেওয়া হচ্ছে না।
আমার টাকা লাগবে না, আমাকে আমাকে ছেড়ে দাও।
ছেড়ে দিতাম যদি তুমি চুরিটা না করতে যেতে। তোমাকে তো সৎ ভাবতাম, তোমার মধ্যেও লোভ আছে, তার মানে লোভের জন্য এটুকু তো করতেই পারো, তাই না? প্রথম প্রথম একটু ভয় লাগবে, তারপর আর লাগবে না। চিন্তা করো না, যা বলছি করো, ভালো টাকা পাবে।
আমার আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না, আমাকে ছেড়ে দাও।
বললাম তো তোমায় যেটা বলছি করো, নইলে নুরুলের মতো দশা করবো।
আচ্ছা যাচ্ছি।
ফোন কেটে দিল বাপিদা। পূর্ণর অসুস্থ লাগছিল, সে কোনো মতে হাঁটতে হাঁটতে ওভারব্রিজ পেরিয়ে বাপিদার বলা বেঞ্চে গিয়ে বসল। বেঞ্চ ফাঁকাই ছিল, অন্ধকার নেমে এসেছে চারপাশে।
কোথায় যাবেন?
তার সামনে কখন যে একজন লোক এসে দাঁড়িয়েছে পূর্ণ বুঝতে পারেনি, চমকে তাকাল।
কোথায় যাবেন?
হাওড়া যাব।
টাকাগুলো নকল কেন?
পূর্ণ ভ্যাবাচাকা খেয়ে লোকটার দিকে তাকাল। মুহূর্তের মধ্যে তাকে চারজন ঘিরে ধরল। বাজারের দোকানটার সামনে দিব্যেন্দু চুপ করে দাঁড়িয়ে আছে। ডিম আর ময়দার গন্ধ ভেসে আসছে, এগরোল ভাজা হচ্ছে। দিব্যেন্দুর মনে পড়ে গেল একদিন এখান থেকে ডাবল ডিমের অমলেট নিয়েছিল, দিব্যেন্দু রোলে বাদাম দিতে বলেছিল। লোকটা তাড়াতাড়ি রোলটা বানিয়ে দিব্যেন্দুর হাতে দিয়ে বলল,
বাদাম নেই, এটা ধরুন, টাকা দিন, দিয়া ফুটুন, বাড়ি থেকে বাদাম দিন।
বাড়ি ফিরে রুমাকে বলেছিল রোলটায় বাদাম দিতে। রুমা বলেছিল,
বাদাম নেই, আমি নিয়ে আসছি।
দিব্যেন্দু রোলটা ছুঁড়ে মেরেছিল রুমার গায়ে।
শুধু বাইরে গিয়ে লোকের গায়ে ঢলানো ইচ্ছা না?
রুমা কাঁপতে শুরু করেছিল। দিব্যেন্দু রোলটা মেঝে থেকে তুলে গোটা রোলটা রুমার মুখের মধ্যে জোর করে পুরে দিয়েছিল। রুমা খেতে পারেনি, বমি করে দিয়েছিল। দিব্যেন্দু ওর চুলের মুঠি ধরে বলেছিল,
খা খা খা, নিজে খা। হ্যাঁ, 60 টাকা তোর বাপ দেবে রে, মাগি তোর বাপ দেবে।
দিব্যেন্দু ফিরে এলো বর্তমানে, এখনো বুকের কাছটায় ব্যথা করছে। বিশ্বাপাড়ার গুন্ডাগুলো বহুত পিটিয়েছে, এ ব্যথা বেশ কিছুদিন থাকবে। রোলের লোকটা তাকে দেখে বলল,
কি বাদাম দাদা, বাদাম দেব? আজ কিন্তু বাদাম আছে,
দাও।
খিদে পেয়েছে, খেতে হবে। বাড়িতে রুমা নেই, রান্না নেই, বাইরেই খেতে হবে। আগে রোল খাবে, তারপর ফুচকা খাওয়া যেতে পারে, তারপর ঘুগনি। ভাবতে ভাবতে জিভে জল চলে এলো। মানি ব্যাগ কিনতে হয়েছে, এটিএম থেকে শুধু 500 বেরিয়েছে। দিব্যেন্দু সেটা দিল। দোকানদার বিরক্ত গলায় বলল,
আহা খুচরো দিন না,
নেই,
রাস্তা দেখুন।
দিব্যেন্দুর মাথা গরম হচ্ছে, এখন রাগ ঝাড়ার জন্য রুমাও নেই, কার উপর ঝাড়বে? দোকান থেকে সরে গেল সে, টাকাটা খুচরো করতে হবে। উফ, কি ঝামেলা। হঠাৎ একটা গাড়ি দাঁড়ালো বাজারের মধ্যে। সেই গুন্ডাগুলো না? উফ, তাকে ডাকছে আবার। রাগ এবার ভয়ে পরিণত হচ্ছে। দিব্যেন্দু গাড়িটার কাছে এলো, লোকগুলো ইশারা করল, দিব্যেন্দু গাড়িতে উঠে পড়ল। গাড়ির ভেতরে হালকা মিষ্টি একটা মদের গন্ধ ভাসছে।
আমাকে আবার এখন কি করতে লাগবে?
দিব্যেন্দুর পাশে যে বসেছিল সে দিব্যেন্দুর কাঁধে হাত রেখে বলল,
তোমার টেস্ট হবে কাকা, তোমারটা কি পজিশনে আছে, ঠিক করে দাঁড়ায় নাকি, ফাংশন করে নাকি, এইসব
মানে এসব কি? হ্যাঁ, আর আমার খিদে পেয়েছে।
কে আছি, কিছু খাইয়ে দে রে।
গাড়ি দাঁড়ালো একটা ধাবায়, তুমুল ঝাল দিয়ে একটা মাটন তরকা দেওয়া হলো, খেতে দারুণ লাগছিল। দিব্যেন্দু উশাস করে 7টা রুটি খেয়ে নিল।
আপনারও খান না?
না বাবা, তুমি খাও। পাঁঠা বললি আগে, পাঁঠাকে খাওয়ায় দেখো না, ওই রকম খাও খাও।
মানে?
মানে বুঝতে হবে না, চুপচাপ খা।
দিব্যেন্দু খেয়ে নিল, আবার পানও দেওয়া হলো তাকে। গাড়িতে উঠে ঘুমও পেয়ে গেল দিব্যি। লুকার দলের একটা ছেলের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েও পড়ল সে। ঘুম ভাঙতে দেখল আবার সেই পাড়ায় গলির মুখে চলে এসেছে। চারদিকে তাকালো দিব্যেন্দু। এখন অনেক রাত হয়েছে, বাইরে তেমন কেউ নেই। ওরা সবাই গাড়ি থেকে নামল। ছেলেগুলোর সঙ্গে দিব্যেন্দুকে সমিতার ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হল। লুকা তার দিকে তাকিয়ে বলল,
তারপর কেমন লাগলো আবার আসতে?
আমাকে কেন আনা হয়েছে?
ওই ঘরে ঢোকো, বুঝে যাবে।
দরজায় তেল চিটচিট করছে। একটা বেল ফুল দিব্যেন্দুর হাতে দিল লুকা।
যাও যাও যাও।
দিব্যেন্দু দরজা ঠেলে ঢুকল। পর মুহূর্তে চমকে উঠল। খাটে রুমা শুয়ে আছে, চোখে মুখে কত মেকআপ, মাথায় রক্ত উঠতে বেশিক্ষণ লাগলো না দিব্যেন্দুর। রুমার কাঁধ ধরে জোরে ঝাঁকাতে শুরু করলো সে। রুমার ঘুম ভেঙে গেছিল। দিব্যেন্দুকে দেখে সে শিউরে উঠল।
দেখেছিস তো মাগি, আমি জানতাম এটাই তোর আসল জায়গা, তুই এই জায়গাতেই আসবি বলে জন্মেছিলি।
রুমার মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না তাকে এরকম একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, আর তার সামনে দিব্যেন্দু আবার ফিরে এসেছে। দরজা ঠেলে লুকা ঢুকল। দিব্যেন্দুর কাঁধে হাত রেখে বলল,
যাও সোনা, তুমি অন্য ঘরে যাও।
দিব্যেন্দু এক ঝটকায় লুকার হাত সরিয়ে দিয়ে বলল,
আমার বউ আমি বুঝব।
লুকা সপাটে একটা চড় কষালো।
যা বলছি তাই করবি শুয়োরের বাচ্চা, চল ফট, এর মধ্যে সব ভুলে মেরে দিয়েছিস।
জোঁকের মুখে যেন নুন পড়ল, দিব্যেন্দু সিঁটিয়ে গেল। দিব্যেন্দু সুরসুর করে বেরিয়ে গেল। রুমা কাঁপছিল।
আমাকে বলা হয়েছে আপনার সামনে এই লোকটাকে নিয়ে আসতে, আমি কারো ইনস্ট্রাকশন শুনে কাজটা করছি। হ্যাঁ, আমি জানি এই লোকটা একটা ব্র্যান্ডেড
শুয়োর।
আমি জানি না, বিশ্বাস করুন আমি কেয়ারটেকার মাত্র, আপনি যেতে চাইলে চলে যেতে পারেন, কিন্তু হাতে সময় বড় কম। 15 দিনের মধ্যে সুমিতার কাছ থেকে আপনাকে এপাড়ার হাল হাকিকাত, খদ্দের সঙ্গে ডিল করার কায়দা সব শিখে নিতে হবে, তারপর ওরা আপনাকে নিয়ে যাবে। সেখানে কি করবে তাও জানি না। আপনি আর চলে গেলে হয়তো ওরা আবার এই জানোয়ারটার সঙ্গে আপনাকে ঘর করতে পাঠিয়ে দেবে, সেটাই ভালো হবে।
কি ভাব করে দিলাম আমি বলুন তো, কি করে আমি এরকম এসে খারাপ মেয়ে হয়ে যাব?
জানি না দিদি, এটুকু জানি যারা আপনাকে এগুলো করতে বলছে, এই ট্রেনিং নিতে বলছে, তারা ছোটখাটো কেউ না, এই লুকা সাতরার মতো লোকও তাদের কথা শুনতে বাধ্য। এটার উত্তর আমি দিতে পারবো না, বিশ্বাস করুন।
শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, অভিক অর্জুন দত্তর বিশ্বাসঘাতকের সন্ধানে পর্ব 2। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক।
জানলা দিয়ে বাইরের রাস্তায় তাকিয়ে আছে অরিত্র। একটার পর একটা গাড়ি যাচ্ছে, মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা করছে। চিংড়িঘাটে সেই গাড়ির সঙ্গে ঝামেলার পর ট্রাফিক পুলিশের হ্যারাসমেন্ট সামলে বাড়ি ফিরে এসেছে সে। জানলা দিয়ে তাকিয়ে বারবার অরিত্রর মনে হচ্ছে তার দোষেই এনাক্ষী হারিয়ে গেল। তার জন্যে কেন সে একা ওকে ছেড়ে দিল সেদিন? ইনভেস্টিগেশন সেন্টার থেকে তাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সব জায়গায় এ বিষয়ে আলোচনা না করতে। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে এনাক্ষীকে খুঁজে বের করতে। আজে বাজে লোককে বললে নাকি খুঁজে পাওয়ার চান্স কমে যাবে। অরিত্র এটাই বুঝতে পারছে না, এরকম আবার হয় নাকি? একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার কথা কাউকে বলা যাবে না।
হ্যাঁ বলুন।
আচ্ছা, আপনাকে একটা কথা বলার জন্য ফোন করলাম। ম্যাডামের ফোনের লাস্ট লোকেশন হোটেলেই পাওয়া গিয়েছিল, তারপরে সিম নষ্ট করে দেওয়া হয়েছে। ব্যাপারটা একটু চিন্তাজনক।
তাহলে ও নিজের ইচ্ছেই কোথাও যায়নি, সেটা তো প্রমাণ হলো। যেভাবে ওর ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হচ্ছে, সেটা তো আর হবে না, তাই না? একটু ধরুন, কে এলো দেখি।
দরজা খুলল অরিত্র, আর দরজা খুলে স্তব্ধ হয়ে গেল। হাত থেকে ফোনটা পড়ে গেল। তুমি? ইনাক্ষী যেন অনেকক্ষণ ঘুমোচ্ছিল, তার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। অরিত্র তড়ি ঘড়ি ইনাক্ষীকে হাত ধরে সোফায় বসিয়ে ফোনটা তুলল।
হ্যালো, হ্যালো অফিসার।
হ্যাঁ বলুন, আছি আমি।
ইনাক্ষী ফিরে এসেছে।
বাহ, এ তো ভালো খবর। আমি কি একবার আসতে পারি?
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, প্লিজ আসুন, আমি ওয়েট করে আছি।
ফোনটা কেটে দিল সে। তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। ইনাক্ষীকে জড়িয়ে ধরে বলল,
ইনাক্ষী কোথায় গেছিলে তুমি? আমি তোমাকে কত খুঁজেছি জানো, পাগল হয়ে যাচ্ছিলাম।
আমার কিছু মনে নেই।
বেশ বেশ বেশ, শোনো, ঠিক আছে, তুমি একটু খাটে শোবে, চলো, একটু রেস্ট নেওয়া দরকার তোমার, চলো।
আমি খারাপ মেয়ে নয়, বিশ্বাস করো। আমি বাড়িতে কারোর সঙ্গে খারাপ কিছু করতে যাইনি।
আহ, এভাবে প্লিজ বলো না। তুমি শো, এসো এসো।
ইনাক্ষীকে ধরে বেডরুমে নিয়ে গিয়ে খাটে বসালো অরিত্র। ইনাক্ষী একা বিড়বিড় করতে লাগলো।
ওরা ওরা আমাকে অনেক চাপ দিয়েছে, ফোন করতে দেয়নি। আমি বারবার বারবার তোমাকে ফোন করতে চেয়েছি, ফোন পাইনি। আমি কে নিয়ে গেছিল আমায়?
কে নিয়ে গেছিল
জানি না, জানি না, কিছু বুঝতে পারছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে দিয়ে কে গেল
তাও জানি না। আমাকে আমাকে ফ্ল্যাটের নিজে নামিয়ে দিয়ে গেল। তার আগে মনে ঘুমোচ্ছিলাম, আমি জানি না।
আচ্ছা আচ্ছা, বেশ, তোমাকে এখন কিচ্ছু ভাবতে হবে না, তুমি শোও, শুধু রেস্ট করো।
অরিত্র ইনাক্ষীকে শুইয়ে বাইরে গিয়ে নীলকে ফোন করে সব বলল। নীল সবটা শুনে বলল,
আমার মনে হচ্ছে ম্যাডামের একটা মেডিকেল টেস্ট করানো দরকার, বুঝলেন?
আবার মেডিকেল টেস্ট কেন?
অনেকগুলো কারণই হতে পারে। হতে পারে যারা নিয়ে গিয়েছিল তারা বেআইনি অর্গান ব্যবসায়ী, কিংবা মত মতলব ছিল কোনো। আপনি বরং ওকে নিয়ে, আপনার গাড়িটা তো এখন নেই। ঠিক আছে, আমি আসছি, আপনি তৈরি থাকুন।
রুমা বসে আছে ঘরের মধ্যে, তেল চিটচিটে একটা বিছানার চাদর, দেওয়ালে মা কালীর ছবি দেওয়া ক্যালেন্ডার। এই জায়গাটাতেও ঈশ্বর আছেন? আছেন হয়তো। ঝাপসা একটা রাত কাটছে যেন, এমন একটা রাত যার জন্য কোনো দিন সে প্রস্তুতি নেয়নি। প্রস্তুতি তো সে রাতটারও নেওয়া ছিল না। সবার সঙ্গে মিষ্টভাষী ভদ্র সভ্য ছেলেটা যখন ফুলশয্যার রাতে ঢুকেছিল, খুব ভালোভাবে বলেছিল,
তুমি তো খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়ো।
কোনো অসভ্যতা না, কিচ্ছু না। রুমা অবাক হয়েছিল, প্রত্যুষটা না থাক, কেউ একজন অন্তত এলো যে তার খেয়াল রাখবে। প্রথম রাতের কথা সে ভুলতে পারবে না কোনোদিন। সেই ভদ্র সভ্য মানুষটাই ধীরে ধীরে পরিণত হয়ে গেল রাক্ষসে, এমন এক ভয়াবহ রাক্ষস যার ছায়া পড়লেও সে চমকে উঠত, আতঙ্কিত হত। রুমার ভাবনায় ছেদ পড়ল, কারণ সমিতা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রুমা সমিতার দিকে তাকিয়ে বলল,
এখানে কিরকম ট্রেনিং হবে?
সমিতা পান খাচ্ছিল, হেসে বলল,
খদ্দের সামলানোর ট্রেনিং দেব, খদ্দের সামলাতে পারবি না?
রুমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সমিতা জানলা খুলে পানের পিক ফেলে বলল,
তোর মরদটা কি পাগল?
ওরকম
পুলিশটা বলিসনি?
কি করতাম,
থাকবো কোথায়?
তাও সালা ঠিক, আমাদের সবার তো ওই একটাই চিন্তা থাকে, থাকবো কোথায়? আমাদের এখানে কতজন আছে তোর মতোই অবস্থা। কাকু কাকু শ্বশুরবাড়ি থেকেই বেঁচে দিয়েছিল, আমাদের এখানে এসে উঠেছে। ওই যে পারুল তোর বর, যার পায়ে হাতুড়ি মেরেছে, তাকে তার বাপ বেঁচে দিয়েছিল।
আমার বাবা মা তো ভদ্রবাড়ির লোক, তারাও তো আসলে আমাকে বেঁচেছে, কিন্তু সেটা বাইরের লোক বুঝতে পারবে না। বেড়াল তাড়িয়েছিল তারা আমার বিয়ে দিয়ে, বিয়ে দিয়েটাই যেন সব, আর মেয়েদের কোনো দোষ নেই।
তুই জানিস, তোকে শেখানোর জন্য আমি হোটেলেও যেতে পারতাম, তোকে এখানে পাঠিয়েছে কেন?
আমি কারোর সঙ্গে কিছু করতে পারবো না, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও।
সুমিতা রুমার পাশে এসে বসল, কাঁধে হাত রেখে বলল,
সব সময় ওই পাগলের সঙ্গে থেকেছিস, তোকে মেরেছে, আমি যা শেখাচ্ছি ভালো করে শেখ, তোকে কেউ মারতে আসবে না, সবাই ভালোবাসবে, তোর কাছে অনেক বড় বড় লোক আসবে রে, তাদের অনেক চাহিদা, আমি যে অত শেখাতে পারবো, সে শেখানোর জন্য অন্য লোক আছে। আমি তোকে একটা জিনিস শেখাবো, সেটা কি বলতো?
কি?
লজ্জা কাটাতে শেখাবো। লজ্জা পেলে হবে? হ্যাঁ। আরে তোর কাছে সব থেকে বড় অস্ত্র আছে, এমন একটা অস্ত্র যেটা থাকলে একটা পুরুষ মানুষ তার সব কিছু তোর পায়ে লুটিয়ে দিতে পারবে। শোন, আমি যা শেখাবো তুই শুধু তাই শেখ, তা নাহলে শুয়োরটার সঙ্গে ঘর করবি নাকি রে? হ্যাঁ, কি হবে ওই জীবনে বেঁচে?
কোন জীবন ভালো?
ও সব আমি জানি না, আমার জানার দরকারও নেই, কিন্তু তোকে জানতে হবে, তোর রূপ আছে, তোকে শিখতে হবে। দেখ ঘর থেকে বেরো, তোর বরকে বসিয়ে রেখেছি একটা ঘরে, ওর বাড়িতে গিয়ে তো ঠিক করে ভাতও পাবি না, বুড়ি ভাতের জুতো লাঠি সব খাবি। নিজেই বল, গিয়ে কোনো লাভ ছিল?
তোমরা যা বলবে আমি করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে।
কিছুক্ষণ পর বারান্দায় দিব্যেন্দুকে টেনে নিয়ে আসা হল, লুকা সিগারেট টানছিল।
বস, হাঁটু গেড়ে বস।
এটা কি হলো?
দানা খাবি কি? কপালের মাছ বরাবর দেবো, একদম ছবি হয়ে যাবি, যা বলছি কর বস।
দিব্যেন্দু বসল, রুমা সুমিতার ঘর থেকে বেরোলো, তার চোখে আগুন জ্বলছে, লুকা চেয়ারে বসেছিল।
শুরু করো।
দিব্যেন্দু অবাক হয়ে রুমার দিকে তাকিয়ে আছে, রুমা দিব্যেন্দুর স্থির চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ।
কি হলো, কি দেখছো? হ্যাঁ,
রুমা এগোতে শুরু করলো দিব্যেন্দুর দিকে, তার হাতে দিব্যেন্দুর সেই হাতুড়ি। এরপর তিন মাস কেটে গেছে, তুমুল বৃষ্টি পড়ছে, পুরনো ঢাকার গলি দিয়ে বোরখা পরে হেঁটে যাচ্ছে রুমা, কালো আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমক দেখা যাচ্ছে। রুমার কানে কয়েকটা কথা ভেসে আসছে।
মনে রাখবে, এমন একটা দেশে যাচ্ছ যেখানে মেয়েদের জীবনের কোনো মূল্য নেই, এটাই বাস্তব সত্যি, চরম পুরুষতান্ত্রিক দেশ, ছেলেদের কোনো দোষ নেই, ভিকটিম ব্লেমিং হয় রেপের পরে, আমাদের দেশেও হয়, কিন্তু ওদেশে সব সীমা পরিসীমার উপরে গিয়ে হয় যা হওয়ার।
রুমা দাঁড়িয়ে গেল, রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটা সিএনজি চালকের একজোড়া চোখ তার উপর নজর রাখছে। সেকেন্ড পাঁচেক দাঁড়িয়ে সে আবার হাঁটতে শুরু করল, গলিটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেই দরজায় টোকা মারল, দরজা খুলে গেল। লোকটার ঠোঁটের কাছটা কাটা, রুমা একবার মনে করে নিল ওর নাম এখন সাকিনা। রুমা লোকটার কাছে গিয়ে বলল,
মজিদ ভাই পাঠাইছে, বলল সাদিক সাবরে সালাম দিবি।
লোকটা তার দিকে তীক্ষ্ণ চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে বাইরের দিকে দেখল। সিএনজিটা এখন আর নেই। গলিতেও বৃষ্টির জন্য ভিড় কম। রুমাকে নিয়ে লোকটা ভেতরে ঢুকল, ওকে একটা ছোট ঘরে বসাল। টিভি চলছে একটা, ঘরে আর কেউ নেই। ফোন বের করে লোকটা বাইরে চলে গেল। রুমা চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর লোকটা এসে বলল,
ভাই আসছে, আপনারে খেতে দিতে বলল।
এইটা কোন জায়গা, আমার না ডর লাগতেছে।
কান্নাটা ইচ্ছাকৃত, এমনই নির্দেশ আছে, বোঝাতে হবে যে সে অথই জলে পড়ে গেছে।
ভাই আসছে তো, জানি না, এ জানি না।
একজন অল্প বয়সী মেয়ে ঘরে ঢুকল, নাম জারিনা। লোকটা জারিনাকে বলল,
খেয়াল রাখ, ভাই আসবে আজ।
লোকটা বেরিয়ে গেল। জারিনা রুমার দিকে তাকিয়ে বলল,
বোরখা তোলো আপা।
রুমা বোরখা তুলল।
মাশাল্লাহ, আপনি তো খুব সুন্দর। কাদের না আপা, এখানে থাকবেন, খাবেন, দাবেন, ঘুমাবেন, চিন্তা নাই। আপনার নাম কি?
সাকিনা। ঘরের লোক আরো গেছে, এখন শুনি বাইসা নাই। মজিদ ভাই কইল সাদিক সাহেবের লগে দেখা করতে।
দেখা করতে কইছে? তুমি জানো দেখা করার মানে কি?
রুমা বিহ্বল হবার অভিনয় করল।
মানে কি?
তোমার লগে খেলা করবে গো, বোঝো না।
কই তোরা, কিরে জারিনা?
জারিনা তড়ি ঘড়ি বাইরে গেল। কয়েক সেকেন্ড পর একজন সুখী সুখী চেহারার লোক ঘরের ভেতর প্রবেশ করল। রুমা বোরখা পরেছিল। লোকটা গম্ভীর গলায় বলল,
মুজিদ পাঠাইছে তোমায়। কান্দ কেন? আমার কাছে আইসা পড়ছো যখন, তখন তোমার চিন্তা নাই। দেখি বোরখা তোলো।
রুমা বোরখা তুলল।
মাশাল্লাহ, সুবহানাল্লাহ, তোমার তো চিন্তার কিছু নাই। আমি আছি তো, আমার কাছে আইয়া পড়ছো যখন, তখন তুমি চিন্তামুক্ত। শোনো, তুমি থাকবা আমার কাছে, তেহাদি মনে। মুজিদ যখন পাঠাইছে তখন তো চিন্তার কিছুই নাই। এনাও, তেহা নাও।
পকেট থেকে টাকার গোছা বের করে রুমার কোলে ছুঁড়ে মারল লোকটা। রুমার ভেতরটা ভেঙে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কিন্তু তাকে শক্ত থাকতে হবে। আসল পরীক্ষা শুরু হবে এখন।
জারিনা, জারিনা, ও জারিনা।
সাদিক বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁকডাক করে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করল।
দেখি, সব খুলে ফেলাও দেখি। আমি আসি যখন তোমার আর কোনো চিন্তা নাই। রানী কইরা রাখব তোমায়।
রুমা একটু থমকে গেল। সাদিক ধৈর্য ধরতে পারল না, নিজেই এগিয়ে এসে রুমার বোরখা খুলতে শুরু করল। টাকা, ভারতীয় টাকা নয়, বাংলাদেশি টাকা। তাও ভারতীয় মুদ্রায় কম হবে না। বেশ কয়েকটা নোটের বান্ডিল তার নগ্ন শরীরের উপর রেখে চলে গেছে সাদিক। রাত দেড়টা বাজে, রুমা আর শাড়ি পরেনি, চুপ করে শুয়ে আছে। এখানে থাকার জন্যই তো এত ট্রেনিং, এত কিছু। কতভাবে তাকে বোঝানো হল নিজেই ভুলে গেছিল সে। শেষমেশ সাদিক তাকে ছুঁল। অভ্যস্ত শরীর, শরীর বিদ্রোহ করলেও সে দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে। খুব একটা অসুবিধে হবেই বা কেন, এরকমই তো হয় অ্যারেঞ্জড ম্যারেজ। তবে সাদিকের বউ হবে না সে, এই বাড়িতে একজন রক্ষিতার মতো থাকবে। বাড়িটা সাদিকের হারেমের মতন, তার সঙ্গে যারা কাজ করে তাদের আমোদ প্রমোদের জন্য এই বাড়িটা রাখা হয়েছে। প্রয়োজনে যে কারো সঙ্গে শুয়ে পড়তে হবে। পাখি পড়ানোর মতো করে রুমাকে বোঝানো হয়েছিল। অসুবিধা হবার কথা না। রুমা বেশ কিছুক্ষণ শুয়ে থেকে বাথরুমে গিয়ে কল চালিয়ে বমি করল, যাতে তার বমির শব্দ বাইরে না যায়। একটা ময়লা শাড়ি ছিল, সেটা পরেই বাথরুম থেকে বেরোল। ঘরের দরজায় জারিনা এসে দাঁড়াল।
সাহেব কইয়া গেছে এটাই তোমার ঘর, তুমি এখানেই থাকবা।
তুই এখানে কদিন আসিস?
ছোট থেকা আমার আম্মু সাহেবের কাছে থাকত, তারপর কি হয়েছিল জানি না।
সাহেবের কাছে তুই যাস না?
না, উনি আমারে নেন না।
আর কে থাকে এখানে?
থাকে আরো, তারা তোমার মতো না। তোমার কিন্তু নাম হবে, আমি কইয়া গেলাম, মিলায়নিও। যাই হোক, তুমি ঘুমায় পড়ো, কাল সকালে তোমারে সবার লগে আলাপ করাবো। আর শোনো, দরজা বন্ধ কইরা দাও, এহানের পোলাগুলান ভালো না।
রুমার সেই ঘটনাটা মনে পড়ল। সে ঘুমোচ্ছিল হোটেলের ঘরে, আর ওই লোকটা ঢুকে এসেছিল।
শোন, তুই আমার লগে ঘুমা।
জারিনা রাজি হল, দরজা বন্ধ করে রুমার পাশে শুয়ে পড়ল। রুমা চুপ করে শুয়ে রইল, তার ঘুম পাচ্ছে না। মাথার মধ্যে কত কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে তার। নতুন পরিচয়, কোথায় থাকত, সবকিছু পাখি পড়ার মতো করে পড়তে হয়েছে। সাদিকের একটাই দোষ, মেয়ে মানুষের। সাদিকের একমাত্র মেয়ে সাপ্লায়ার মজিদ, তাকে মজিদের মাধ্যমে এখানে পাঠানো হয়েছে। সামনে যে কি আছে কে জানে। অদ্ভুত কিছু নির্দেশ আছে, সাদিক যা করছে তাকে করতে দিতে হবে। সময় এলে তারপর কি করতে হবে সেটা বলে দেওয়া হবে। এতদিন তাকে এই নরকে পড়ে থাকতে হবে, ভাবতে পারছে না কিছুই। দিব্যেন্দুর মুখটা ভেসে উঠল মনের মধ্যে, সেই ভয়টা আবার ফিরছে, সিঁটিয়ে দেওয়া, কুঁকড়ে দেওয়া ভয়টা। অরিত্র আর এনাক্ষী বেরিয়েছে, অরিত্র ড্রাইভ করছে। দুজনেরই বেশ খুশি খুশি মেজাজ। এনাক্ষী বলল,
তোমার মনে সারাক্ষণ ধরে এই কথাটাই ঘুরপাক খাচ্ছে না, ওই দিনগুলোতে আমি কি করেছি?
তোমার মেডিকেল রিপোর্ট বলছে তুমি একদম ঠিক আছো, আমি অকারণ অন্য কথা ভাবতে যাবই বা কেন?
না, মনে হলো, সারাক্ষণই মনে হয় আমার, মনে হয় আমি তোমায় ঠকিয়েছি।
চুপ করো তো, কিচ্ছু ঠকাও নি, চাইলে তুমি শুটেও যেতে পারো, আমি আটকাবো না তোমায়। তুমি সব আজে বাজে চিন্তা আর করো না তো প্লিজ, 3 মাস কেটে গেল, এবার তো মূল স্রোতে ফেরো। আর নইলে তুমি যদি কাউন্সিলিং করাতে চাও তাও করাও, তোমার সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি। এনাক্ষী,
তুমি খুব চিন্তায় পড়ে গেছিলে বলো?
ভীষণ ভীষণ মাথা খারাপ হয়ে গেছিল আমার, যেটা কোনো দিন করি না তাও করে ফেললাম, মারপিট, ভাবতে পারছ?
এত ভালোবাসো আমায়?
তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাব, ভেবেছিলাম আর কোনোদিন আমি তোমাকে ফিরে পাবো না। নাকি কি যা তা বলেছিলাম তোমায়, সে লজ্জা আমার কোনোদিন যাবে না। নাকি আমি রিলিজ হই।
অরিত্রর চোখে জল। রাতের মোহময় শহরে কিছুক্ষণ ঘোরার পর অরিত্র একটা শপিং মলে পার্ক করল। -2 ফ্লোরে তারা দাঁড়িয়ে আছে লিফটের জন্য। লিফট এসে দাঁড়াল। একজন স্যুট পরিহিত ভদ্রলোক লিফট থেকে বেরোলেন, তারা দুজনে লিফটে উঠল। লিফটের দরজা বন্ধ হয়ে গেল। পারফিউমের গন্ধটা নাকে যাওয়া মাত্র এনাক্ষী নাক কুঁচকেছিল, হঠাৎ লাফিয়ে উঠে বলল,
তাই ভাবছি আমি, এই গন্ধটা আমি কোথায় পেয়েছি, এক্স্যাক্টলি মনে পড়েছে আমার।
কি মনে পড়েছে?
আরে, এই যে লোকটা নেমে গেল লিফট থেকে, এই লোকটাই ছিল সেদিন। তুমি শিগগিরই চলো বেসমেন্টে, শিগগিরই।
লিফট ওপরে যাচ্ছিল, অরিত্র -2 দিল। থার্ড ফ্লোর থেকে ঘুরে আবার নিচে নামতে বেশ খানিকটা সময় চলে গেল। মাইনাস টু তে লিফট নামতেই ইনাক্ষী সঙ্গে সঙ্গে নেমে গিয়ে দৌড়ে চারদিক দেখল। কোথাও কেউ নেই। পার্কিং ফ্লোরের এক কোণ থেকে অন্য কোণ দৌড়ে গেল ইনাক্ষী, পাগলের মতো খুঁজতে লাগলো, কাউকে দেখতে পেল না। অরিত্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। ইনাক্ষী বেশ কিছুক্ষণ খুঁজে অরিত্রর কাছে এসে অরিত্রর হাত ধরে হাঁপাতে হাঁপাতে বলল,
এই লোকটাই সেদিন সেদিন আমাকে তুলে নিয়ে গেছিল, এই লোকটাই।
অরিত্র চোখে পড়ল তার গাড়ির উইন্ডশিল্ডে একটা কাগজ সেঁটে গেছে কেউ। এগিয়ে গিয়ে কাগজটা হস্তগত করল সে। তাতে লেখা,
ইনাক্ষী ম্যাম, ভাগ্যিস আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসেন, ভালো থাকবেন, ভবিষ্যতে আর কোনো দিন আমাদের দেখা হবে না।
ঝাঁ চকচকে আধুনিক একটা বিল্ডিং, 17 তলা, প্রতিটি ফ্লোরে সিসিটিভি ক্যামেরা, প্রতিটা ঘরে অত্যাধুনিক সুযোগ সুবিধা, এসি, মেডিকেল ফেসিলিটি, নিউট্রিশনিস্ট নির্দেশিত খাবার, 45 লাখ টাকা ডিপোজিট, প্রতি মাসে 45,000 টাকা। লোকটা রিসেপশনে বসে শুনছে সেলসম্যান সুবেশ এনআরআই ছেলে আর তার বউকে বৃদ্ধাশ্রমের সুযোগ সুবিধে বোঝাচ্ছে। রিসেপশনে বসে থাকা লোকটা সেলসম্যানটাকে ইশারায় ডাকল। সেলসম্যান লোকটার কাছে এলে লোকটা বলল,
বিপ্রপালিত, 717, অ্যাক্সেস কিটা দিন, আর বিপ্রকে বলুন ওর বন্ধু সুমিত এসেছে পাটায়া থেকে।
সেলসম্যান বিপ্রকে ফোন করল, কথা বলে লোকটার হাতে অ্যাক্সেস কি এগিয়ে দিল। লোকটা অ্যাক্সেস কি নিয়ে লিফটে উঠল। লিফটে এই কিটা স্ক্যান করাতে হয়। স্ক্যান করানোর পর 7 টিপলে লিফট চলতে শুরু করল। 7 নম্বর ফ্লোরে লিফট দাঁড়িয়ে গেল। লোকটা লিফট থেকে নেমে 717 নম্বর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপল। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। লোকটা দরজা ঠেলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এসি চলছে, বেশ ঠান্ডা হয়ে গেছে ঘর। বিপ্র বলল,
চা চলবে স্যার?
লোকটা বলল,
শিওর।
বিপ্র ইলেকট্রিক কেটলে গরম জল বসাল।
আমরা তোমার জন্য এত গাদা গাদা টাকা খরচ করে এখানে রেখেছি, তোমার বাড়ি করে দিয়েছি, পরিবর্তে তুমি কি করেছো বিপ্র যদি একটু বলো।
স্যার আপনারা যেভাবে বলছেন আমি তো সেভাবেই সবকিছু করছি। অ্যাসেট বাংলাদেশ চলে গেছে, তার নিখুঁত কভার তৈরি করে দেওয়া হয়েছে, সাদিকের দালালকে ম্যানিপুলেট করা হয়েছে, যা যা বলেছেন তাই তো করেছি।
টেল মি অ্যাবাউট অমল।
অমল বেশ কয়েকদিন রিপোর্ট করেনি স্যার, সাদিকের সাথে ওর মেলামেশা বেড়েছে।
গুড, মেলামেশা বাড়বে সেটাই তো আমি চাই, ওকে সেই জন্যই তো ওখানে পাঠানো হয়েছে।
স্যার সাদিকের কাজ করতে ওড়ি দ ফেক আইডি নিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহরিনের মতন দেশগুলোতে যাওয়ার কথা কি বলা হয়েছিল?
লোকটা টেবিলের উপর চায়ের কাপ রাখল।
তার কারণ কি দেখিয়েছে?
বলেছে সাদিকের বিশ্বাস অর্জন করতে চায়। এটা করলে কি ধরনের বিশ্বাস অর্জন হবে স্যার? মানে আমার তো ভয় লাগছে এর ফলে অমলের কভারটাই না নষ্ট হয়ে যায়, তখন কি হবে?
ওকে, টেল অমল টু কন্ট্যাক্ট রুমা, পারবে?
হ্যাঁ স্যার।
আর রুমার সঙ্গে কন্ট্যাক্ট করতে না পারলে অমলকে বলে দাও বাংলাদেশের সব কাজ বন্ধ করে ইমিডিয়েটলি দিল্লিতে রিপোর্ট করতে, ওকে ওখানে কিচ্ছু করতে হবে না।
আমি সেটাই বলতে চাইছিলাম স্যার।
পেটে এক আর মুখে এক রাখবে না, তোমাকে এখানে এত টাকা দিয়ে ইয়ার্কি মারতে রাখা হয়নি। বাই দ্য ওয়ে, পূর্ণ নাম না লোকটার, কোথায় আছে এখন?
অদ্ভুতভাবে পরদিন আর সাদিক এল না। রুমা অবাক হলেও কিছু বলল না। জারিনা এসে ঘুরঘুর করে, মেয়েটাকে দেখে বড় মায়া হয়। ওইটুকু মেয়ে, সাদিক যদি ওর বাপও হয় ওর মেয়েকে এখানে রেখে দিল। এরা কেমন ধরনের মানুষ? নাকি এরা দিব্যেন্দুর মতোই মানুষ, নাকি তার থেকেও খারাপ? দরজার কাছে এসে জারিনা দাঁড়িয়ে আছে। রুমা ইশারায় জারিনাকে ডাকল। জারিনা ঘরে ঢুকতে রুমা জিজ্ঞেস করল,
সবাই কোথায় গেছে রে?
বাজার গেছে।
মাইয়ারাও?
এখানে তুমি সারে কেউ থাকে না তো, রাতে মাইয়া নিয়ে আসে, ধান্দা কইরা চইলা যায়। এইখানে কয়টা ঘর আছে শুধু সাহেবে।
এইখানে শুধু সাহেব আসে?
হ্যাঁ, আরো আসে সেনা জানা লোক। তোমার আগে এখানে একজন ছিল, আমিনা আপু। সাহেব এলে আমিনা আপুর কাছেই থাকতো, তারে হঠাৎ কইরা পাওয়া যাইতেছে না।
কি হয়েছিল তার? কি রে, কি হয়েছিল কইবি না?
কক্সবাজারে নিয়ে গেছিল, তারপর আর তারে খুঁজা পাওয়া যায় নাই। ও সাহেবের অনেক খেয়াল।
কি খেয়াল?
জারিনা বেরিয়ে গেল। মিনিট খানেক পরে এসে বলল,
রুমান ভাই আসছেন, আমারে বাজারে যেতে বলছেন, তুমি কথা বলবা? সাহেবের বন্ধু।
রুমা কিছু বলার আগেই রুমান ঘরের ভেতর ঢুকে জারিনাকে ধমক দিল,
তুই যা, যা বলছি নিয়ে, দেরি করবি না।
জারিনা ভীত মুখে রুমার দিকে তাকিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। রুমান চেয়ারে বসল, রুমা তাকাল। সমিতা শিখিয়ে দিয়েছিল, বিশ্বাবাড়ি সাধারণ ঘরবাড়ির মতো না, এখানে কেউ বলে ঘরে ঢোকে না, এভাবেই ঢুকে যায় হুটহাট করে।
শুনুন, আমাকে আপনার খোঁজখবর নিতে পাঠানো হয়েছে।
রুমানের মুখে হঠাৎ কলকাতার বাংলা শুনে রুমা অবাক হয়ে গেল।
আপনার সঙ্গে দেখা করার ইনস্ট্রাকশন আছে, আগের মেয়েটাকে আমরাই গুম করেছি আপনাকে এন্ট্রি পাইয়ে দেওয়ার জন্য।
রুমান উঠে পর্দা সরিয়ে বাইরেটা দেখে এসে বলল,
কোনো রেকর্ডিং ডিভাইস ইউজ করবেন না, ফোন রাখবেন না, আর সাদিক যা বলবে সব মাথায় রাখবেন, সবটা।
আমাকে সাদিক ওরকম করে দেবে, গুম করে দেবে, মেরে দেবে?
পারবে না।
এত শিওর হচ্ছেন কি করে?
হচ্ছি, শিওর হওয়ার কারণ আছে বলেই বলছি।
আর আমার ফেরার পথ?
সেটা আপনি ঠিক করবেন, আমি বলবো না। পারবেন?
শিখে এসেছি, পারবো। আবার বলছি, এসকেপ রুট?
ওটার ব্যবস্থা আমি করব,
নইলে মরতে হবে, তাই তো?
রুমান উঠে দাঁড়ালো।
দেখা যাবে, আর বেঁচে থেকে কি করবেন, আমি বা বেঁচে থেকে কি করতে পারলাম। এখন যাই, জারিনা এসে যাবে যে কোনো সময়। আর হ্যাঁ, সাদিক যেন সন্দেহ না করে।
আপনার কলকাতার বাড়ি?
রুমান বেরোতে গিয়ে থমকে দাঁড়াল, বলল,
ভুলে গেছি কোথায় বাড়ি, চলি।
দিল্লি, বাইরে বৃষ্টি পড়ছে। গল্পের বই পড়ছিলেন তুষার রঙ্গনাথন। আশরাফ খান দরজায় নক করলেন।
স্যার আসবো? এসো।
খান চেম্বারে প্রবেশ করে বললেন,
মিজান আহমেদ সম্ভবত নেক্সট উইকে সাদিকের কাছে যাচ্ছে, আমাদের কাছে সেরকমই খবর আছে, আলী জানালো দুবাই থেকে। কিন্তু স্যার, ঢাকার ইন্টেল এসব কিচ্ছু জানে না, কিছুক্ষণ আগেও রিপোর্ট করলো, বললো সব ঠিকঠাক। তাহলে আলীর খবর আলাদা হলো কি করে? ঢাকা জানছে না, দুবাই জেনে যাচ্ছে, সামথিং ইজ ফিশি।
মিজান মুজাফফরাবাদ থেকে বেরোবে সায়ক এই খবরটা দিয়েছিল, কিন্তু ওর নেক্সট ডেস্টিনেশন কি সেটা ও জানতে পারেনি। এবার জিগস পাজলের একটা মিস্ট্রি সলভ হলো।
আইএসআই আবার অ্যাক্টিভ হয়ে গেছে স্যার, ঢাকা একটা বড় কনসার্ন হয়ে যাচ্ছে, এখানে যদি সরকার পাল্টায় তাহলে
অবভিয়াসলি। তবে ডেমোক্রেসিতে সরকার পাল্টাতেই পারে, তার জন্য আমাদের বসে থাকলে চলবে না, এগুলো তো আমাদের কন্ট্রোলে নেই। আরেকটা ব্যাপারও আছে, জনমত উপেক্ষা করে কোনো দেশে যদি অহেতুক জনস্বার্থ বিরোধী সরকার চলে, সে দেশের আইন শৃঙ্খলা আরো বেশি করে প্রশ্নের মুখে পড়ে যায়, আইএসআই তখন সেখানে নিশ্চিন্তে অপারেট করবে। খান, ঢাকার সেল অ্যাক্টিভ করো, মিজানের অ্যাক্টিভিটির পুরো ডিটেলস চাই আমার। মিজান এখন কোথায়? দুবাইতেই আছে?
হ্যাঁ, খুব কেনাকাটা করছে, প্রচুর সোনা কিনছে, গয়না, বার, অবশ্য বার বেশি 70-30 রেশিও, মানে
এভাবে ফান্ড পাঠাবে নাকি? আই ডোন্ট থিংক সো। দুবাই থেকে ঢাকায় ফান্ডিং এর জন্য মিজান সোনার বার কিনে নিয়ে যাবে না, অন্য কিছু হবে।
তুষার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন, বইটা টেবিলের উপর রেখে ইন্টারকমে পীয়ূষকে ফোন করে রুমে ডাকলেন। পীয়ূষ ঢুকতেই তুষার জিজ্ঞেস করলেন,
ওকে, লাস্ট 7 দিনের ক্রিপ্টো রেট কি আছে?
ডাউনের দিকে, ক্রিপ্টোর এক্সচেঞ্জ কম আছে।
দেন হোয়াট অ্যাবাউট দ্য ডার্ক ওয়েব?
কেউ কেউ এখন গোল্ড প্রেফার করছে, ক্রিপ্টো অনেকেই নিচ্ছে না।
রিয়েলি? সলিড গোল্ড?
সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে সলিড গোল্ডই বেশি প্রেফারেন্স পাচ্ছে।
হঠাৎ গোল্ডের দিকে ঝুঁকছে কেন সব?
ইন্ডিয়ান মার্কেটে ট্যাক্সের জন্য ক্রিপ্টোর এক্সচেঞ্জ কমেছে, এখনো ইন্ডিয়াই এখানকার ইকোনমি কন্ট্রোল করে, সেটা একটা কারণ অবশ্যই।
ওয়েল, আরো কি কি কারণ হতে পারে একটা সার্ভে করে আমাকে জানাও। Something is definitely fishy.
আচ্ছা পীয়ূষ, ঢাকার ডার্ক ওয়েব থেকে কিছু পাওয়া গেছে লাস্ট সাত দিনে? ওদিকে আর্মস ডিলিং বেড়েছে, সেটা লাস্ট সাত আট মাসে এমনিতেও বেড়েই আছে, ইলেকশন আছে বলে বাড়তে পারে।
স্যার আমি কি ঢাকা যাব?
না, এখনই না, আমি আরো চার পাঁচ দিন দেখব। ঢাকার ইন্টেল থেকে কিছু খবর না পেলে তারপর বলবো। অবিনাশ কি বলছে বলতো? ঠিক করে রিপোর্ট করছে না কেন? আবার বিগড়েছে নাকি?
অবিনাশ এখন কলকাতায়, আজকে লোকেশন আপডেট পেয়েছি।
হোয়াট? আমায় বলেনি কেন?
আমি তো ভেবেছি আপনাকে বলেছে।
না, আর আমি সেটাই জানতে চাই। কন্ট্যাক্ট করো, আমার সমস্ত আপডেট চাই।
ওকে স্যার।
পীয়ূষ চেম্বার থেকে বেরোতে তুষার গম্ভীর মুখে বললেন,
খান, অবিনাশের কাজকর্ম মনিটরিং করার সময় এসেছে। আমার কাছে ওর ব্যাপারে বেশ কয়েকটা রিপোর্ট আছে, তার ইনভেস্টিগেশন শুরু হবে। আমার মনে হয় ইস্টার্ন ইন্ডিয়াতে তোমায় অনেক বেশি ভিজিলেন্ট হতে হবে।
সবসময় ভয় নিয়ে বেঁচে থাকতে কেমন লাগে রুমা সেটা জানে। দিব্যেন্দু যখন অফিস থেকে ফিরত, যেদিন খুব ভয় পেত দেখা যেত সেদিন কিছুই করল না, যেদিন শুরুটা হালকাভাবে হল সেদিনই দেখা গেল হঠাৎ করে গায়ে হাত তুলতে শুরু করে দিত। জারিনার সঙ্গে গল্প করছিল সে, রাত দশটা বেজেছে, ভাবছিল আর হয়তো কেউ আসবে না, ভাবতে না ভাবতেই কলিং বেল বেজে উঠল। সাদিক এসেছে। ঘরে ঢুকে সাদিক দরজা বন্ধ করল, খাটের উপর উঠে বসে অভ্যস্ত হাতে তাকে জড়িয়ে ধরল, যেন কতদিনের চেনা। রুমার শরীরে হাত বোলাতে বোলাতে সাদিক বলল,
তুমি বড়ই সুন্দর, বেশ্যা না হইলে তোমারে বাসায় নিয়ে তুলতাম।
রুমা সাদিকের গলা জড়িয়ে ধরে বলল,
আপনি আমার কাছে আসেন, এইটাই আমার বাসা।
বাহ, তুমি ভারী সুন্দর কথা কও তো, কে শিখাইছে তোমারে কথা কন?
শিখাইবার লাগে নাই, আমি এমনি কই।
সাদিক আলো নিভিয়ে দিল। প্রথম দিন তাড়া ছিল, আজ ধীরে ধীরে রুমাকে বিবস্ত্র করল, রুমাও সঙ্গত করল। তাকে সাদিককে খুশি রাখতে হবে, আর তার জন্য যা করার সব করতে হবে। সাদিক দিব্যেন্দুর মতো নয়, সে সৌখিন মানুষ। রুমার ভালো লাগছিল, নিজেই মরমে মরে যাচ্ছিল তার জন্য। এই ক্রিমিনালটাকে তার ভালো লাগছে শুধু শরীরের জন্য? তাহলে কি শরীরই সব? স্খলনের পর রুমাকে জড়িয়ে ধরে শুয়ে রইল সাদিক।
তুমি ভালো, খুবই ভালো সাকিনা কুমারে, তোমার জন্য আমি গয়না আনবো, কেমন? ও আচ্ছা শোনো, আমার এক মেহমান আসবো, আমি ভাবছিলাম তোমারে নিয়ে যাব তার কাছে, কিন্তু কিন্তু আমার তোমারে সারতে ইচ্ছা করে না। ও মেহমানের জন্য আমি মাইয়া ভাড়া কই আনো, তুমি আমার রানী হওয়া।
মেহমান? কোন মেহমান?
সবে তো আইলা, কত মেহমান আসবে এখানে, দেখা শেষ করতে পারবা না।
সব বুঝি, এখন আমি নতুন আইছি তাই আমার নিয়ে আপনার এত আনন্দ, আমি পুরানা হইলেই আপনি আমার সবাইটা বিলায় দেবেন, আমি জানি
না। না সাকিনা না, তুমি দেখবা। হ্যালো জি, না ওই বাজারে আইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আসি আসি।
ফোন রেখে সাদিক বলল,
বাসার ডাকাইছে
ভাবি।
ভাবি কও কেন, আমি কি তোমার ভাই হই?
তাহলে কি কমু
ভাই বা কমু?
ঘরের আলো জ্বালল সে। ঘর থেকে বেরোতে গিয়ে রুমার হাতের দিকে চোখ পড়তে দাঁড়িয়ে গেল সাদিক। কালশিটে দাগ আছে হাতে, সিগারেট খেতে খেতে দিব্যেন্দু ছ্যাঁকা দিয়েছিল।
কোন শুয়ারের বাচ্চার কাম এটা?
মুইরা গেছে সেইটা।
তোমারটা? তোমার যে জ্বালাইবে তুমি শুধু আমারে কইবা, তারপর আমি বুঝুম, বুঝলা?
এই হাসিটা সমিতা শিখিয়ে বলেছিল এটা নাকি খারাপ মেয়েদের হাসি, খারাপ মেয়েদের এরকম হাসি হাসতে হয়। কি অদ্ভুত একটা কথা, কোনো মানে হয়? ভেবেছিল কোনোদিনও এই হাসিটা হাসবে না। সাদিকের কথা শুনে রুমা সেই হাসিটাই হাসল। তার জন্য নাকি একজন পুরুষ লড়বে, তার জন্য? কি অদ্ভুত! খান আর মাথুর কলকাতায় ল্যান্ড করে গেছেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দুজনে ক্যাব নিলেন। ড্রাইভারকে হোটেলের ঠিকানা বলে জানলার বাইরে তাকালেন খান।
অ্যামেজিং সিটি, যতবার আসি এত ভালো লাগে।
অ্যামেজিং বিরিয়ানি সেটা বলো, আমার দিল্লির বিরিয়ানি কিন্তু কলকাতার মতো লাগে না যাই বল। এখানের বিরিয়ানিতে যে আলুর ব্যাপারটা সেটা অদ্ভুত।
খান ফোন বের করে অবিনাশের নাম্বারে ফোন করলেন।
ওকে ফোনে পাওয়া যাবে না।
ঠিক আছে, ও কলকাতা চেনে তো আমরাও চিনি, চিন্তার কিছু নেই।
খান ফোনটা আবার হাতে নিয়ে অবিনাশকে মেসেজ করলেন।
অনলাইন হলে ফোন করবেন, আর্জেন্ট।
মেসেজ করে লাভ হবে না, সম্ভবত এই সিমটা পাল্টেছে। হে ভাই, এই গাড়ি দাঁড় করাও, এখানেই নামবো।
লাগেজ?
মাথুর ড্রাইভারকে বললেন,
শুনুন, এই হচ্ছে হোটেলের ঠিকানা, লাগেজ হোটেলে নিয়ে গিয়ে জমা করে দিন।
খান আর মাথুর গাড়ি থেকে নেমে গেলে ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। মাথুর একটা নাম্বার ডায়াল করলেন, ও প্রান্ত ফোন ধরতে বললেন,
বিলাল, লোকেশন পাঠাচ্ছি, বাইকটা নিয়ে এসো, একটা ইঁদুর ধরতে যেতে হবে, দুজন দুটো বাইক নিয়ে আসবে, ওকে?
খান কিছু একটা বলতে যাচ্ছিলেন, ফোন বেজে উঠল, দেখলেন অবিনাশ ফোন করছে। মানুষের কোনো জায়গায় থাকতে থাকতে অভ্যেস হয়ে যায়, রুমারও হয়েছে। এখন মনে হচ্ছে বাকি জীবনটা এখানে কাটলেও খারাপ হতো না। কি আর হবে, বাজে কোনো রোগে মারা যাবে, তার যা জীবন তাতে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে খুব বেশি তফাত নেই, একটা সুতোর উপরে হাঁটার মতো বেঁচে থাকাটা। রুমা শুয়েছিল, সকাল হয়েছে, জারিনা অনেকগুলো পরোটা নিয়ে এসেছে, দুজনে মিলে পরোটা খেল। কিছুক্ষণ পর রুমা বলল,
সারাদিন ঘরে বসে আছি, ভালো লাগতেছে না। শোন না, আমি তো বাজার যাবো, বোরখা পরিয়া যাইতেছি, তুই কাউরে কিছু করিস না।
সাহেব জানতে পারলে আমারে মাইরা ফেলাই বানে।
তুই দরজা খেয়াল রাখ, আমি তাড়াতাড়ি আসতেছি।
আচ্ছা যাও, ঘুরে আসো, আর শুনো, দেরি করবা না কিন্তু।
রুমা তাড়াতাড়ি তৈরি হয়ে নিল, ঘরে ছেলেগুলো ছিল না। ধীরে সুস্থে বেরোল রুমা, গলির বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে একটা ছোট কানা গলিতে পৌঁছল। বাজারের মুখে একজন অন্ধ ভিখারি দাঁড়িয়ে আছে, রীতিমতো চিৎকার করে ভিক্ষা করছে সে। রুমা তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল,
মেহমান এলে আমাকে নিয়ে যাবে না, ভাড়াটা নেবে বলছে।
কি হবে
জানি না, খবরটা দেওয়ার দিয়ে দিলাম, এভাবে বেরোনোর রিস্ক আছে, সাদিক জানতে পারলে মেরে দেবে।
ঠিক আছে যাও।
ভিখারি আবার চিৎকার করতে শুরু করল,
আল্লাহর রহমতে কিছু দিয়ে যান।
রুমা চারদিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে ফিরে গেল। জারিনা চিন্তিত মুখে দাঁড়িয়েছিল। রুমাকে ঢুকতে দেখে তার যেন ধরে প্রাণ এলো। রুমা ঘরে ঢুকে বোরখা খুলে বসল। জারিনা রুমাকে বলল,
ভালো লাগে না? ক আমি একদিন পালাইয়া যাইব, আমারে যাইতেই হইব।
রুমা জারিনার দিকে তাকাল। ঠিকই তো, মেয়েটা এই নরকে পৌঁছে মরবে কেন? কোন মানে হয়?
যাস, তো যেদিন ইচ্ছা হবে পালাই যাস।
সাহেবের সেনো তুমি, খুইজা পাইলে কি করবে জানো?
থরে কিছু করবে না মনে হয়।
মদ খাইয়া আইসা মারে আমারে, তুমি কও কিছু করবে না? তুমি সাহেবের সেনো না, তুমি নতুন না এখন, তাই কিছু কয় না, পুরাণ হইলে তোমারেও ছাড়বে না।
রুমা শিউরে উঠল। তাকে ছাড়বে না? সাদিকের ভেতরেও কি তবে দিব্যেন্দু জেগে উঠবে? প্রতিটা পুরুষের মধ্যেই কি দিব্যেন্দু আছে? সবকিছু হাতের বাইরে চলে গেলেই এই লোকটা জেগে ওঠে বুঝি?
ঠিক আছে ঠিক আছে, অত ভাবস না, ও যখন হবে তখন দেখা যাবে।
আমার খুব ঘোরার শখ জানো, আমার বন্ধু আছে সুপ্তা, ও ইন্ডিয়া গেছিল, ওই কলকাতায়, খুব মজা করছিল। আপু আমি কলকাতা যাব।
যাবি তো, আমরা দুইজনেই যাব।
জারিনা রুমাকে জড়িয়ে ধরল হঠাৎ করে।
তুমি খুব ভালো জানো তো, ঠিক আমার আম্মুর মতো।
রুমা কেঁদে ফেলল। এই কান্নাটা অনেক দিন ধরে জমেছিল, জারিনার এই জড়িয়ে ধরাটুকুর জন্যই যেন অপেক্ষা করছিল। সুখেনের কপাল ভালো, লুকা সাঁতরা তাকে তাড়িয়ে দেয়নি। হাতে পায়ে পড়ে সুখেন তার শাস্তিটা মুকুব করিয়েছে। এলাকায় লুকার আনাগোনা আগের থেকে অনেক বেড়েছে। সমিতার ঘরে মাঝে মাঝে কাউকে না কাউকে নিয়ে আসে লুকা। সুখেন দূর থেকে দেখে আর বিড়ি ফোঁকে। লুকার ব্যাপারে যত দূরে থাকা যায় তত ভালো, সব বড় বড় লোক ওর হাতের মধ্যে আছে। ক্ষমতা পেয়ে গেলে সাধারণ মানুষ অবধি নিজেকে কি না কি ভাবতে পারে। গত 3 বছর ধরে নিজের পূজাও শুরু করেছে লুকা। সব দলের লোক আসে। এ হেন ক্ষমতা যার আছে তার কাছে কেউ যায়? পাগল নাকি? রাত 12টা, বড় রাস্তায় দাঁড়িয়ে লুকা সিগারেট ধরিয়েছে। একটা জিপ এসে দাঁড়াল। একজন লম্বা ঝকঝকে চেহারার একটা লোক, আরেকজন একটু মোটা সোটা কিন্তু বেশ শক্তপোক্ত লোক লুকার দিকে এগিয়ে এল। সুখেন ধীর পায়ে লুকার গাড়ির পেছনে গিয়ে আড়ি পাতল। একজন জিজ্ঞেস করল,
অবিনাশ কোথায় আছে?
প্রশ্নটা করেছে খান, কিন্তু লুকা পাত্তা দিল না। উত্তর না দিয়ে সিগারেট খেতে লাগল। 3-4 সেকেন্ডের ব্যাপার, গোটা এলাকা সুখেন এবং অবশ্যই লুকাকে চমকে দিয়ে একটা 82 সিক্কার চড় এসে লুকার গালে পড়ল। উত্তেজনায় সুখেন আর লুকিয়ে থাকতে পারল না। উঠে দাঁড়িয়ে থেকে দেখল লুকা রাস্তায় রীতিমতো গড়াগড়ি খাচ্ছে।
বাপেরও বাপ থাকে জানিস তো বাপ, আমরা তোদের সেই বাপ। প্রশ্ন করছি আর উত্তর দিচ্ছিস না, এত সাহস হয় কি করে? মাথুর বেল্ট খুলবে নাকি?
না না না, দাঁড়াও দাঁড়াও।
মাথুর এগিয়ে গিয়ে ঝুঁকে বসে পড়ে রাস্তায় পড়ে থাকা লুকার কলার ধরল।
উত্তরটা দে,
খবর হয়ে গেছিল বস্তির মধ্যে। লুকার চেলারা কারো না কারো ঘরে ব্যস্ত ছিল। খবর হাওয়ায় পৌঁছতে বেশিক্ষণ সময় লাগে না, পড়িমড়ি করে সব দৌড়ে এল। ফুলকো লুচি তাওয়া থেকে নামার পর ফুটো করার কয়েক সেকেন্ডের মধ্যে যেমন নেতিয়ে যায়, সুখেন দেখল লুকা ঠিক সেইভাবে নেতিয়ে গেছে। দুজনের দিকে সভয়ে তাকাচ্ছে। তার চেলারা ছুটে আসতে গেছিল, সভয়ে লুকা তাদের হাত তুলে বাধা দিয়ে কোনো মতে বলল, লুকার চেলারা বুঝতে পারছে না লুকা এত ভয় পেয়ে গেছে কেন।
কি বে বলবি, অবিনাশ কোথায় আছে?
লুকা উঠে বসল রাস্তার উপর, দোকানে হাত দিয়ে বলল,
বিশ্বাস করুন স্যার, আমি কোনো দোষ করিনি, আমি তো আমার কাজ করছি।
অবিনাশ কোথায় আছে বল, বিকেল থেকে ঘুরছি আর তো পারা যাচ্ছে না।
ঠেঙ্গায় আছে স্যার, ফারুকের কাছে। আমায় নিয়ে চলুন, আমি দেখছি। আপনারা গেলে পালাতে পারে, আমি বুঝেছি আপনারা কারা স্যার, আমায় নিয়ে চলুন।
সুখেন ভালো করে লুকার প্যান্টের দিকে তাকালো, প্যান্টেই ছেলেটা হালকা হয়ে গেছে কিনা বুঝতে পারল না। খান আর মাথুর লুকার কলার ধরে গাড়িতে তুলে মুহূর্তের মধ্যে বেরিয়ে চলে গেল। লুকার গাড়ি, খেয়ে যাওয়া সিগারেট সবই রাস্তায় পড়ে রইল। সুখেন সিগারেটটা তুলে জামায় মুছে আগুন ধরাল, তারপর মনে মনে বলল,
মাঝে মাঝে ভগাদা তার ভক্তদের ডাকে এগার দিন সাড়া দেয় তাহলে।
কখনো কখনো এমন ঝড় আসে যার আগে থেকে কোনো পূর্বাভাস থাকে না, সাইক্লোন না বা বড় কোনো ঝড় নয়, হুট করে হয়ে যাওয়া এমন একটা কালবৈশাখী যেটা সবকিছু উড়িয়ে নিয়ে চলে যায়। এমনই একটা ঝড় হল, রুমা আগে থেকে বুঝতেও পারেনি। সন্ধ্যেবেলা চুপ করে শুয়েছিল, জারিনা বাইরে গেছে, হঠাৎ দরজা খুলে ছেলেটা ঢুকল। ছেলেটাকে রুমা দেখেছে, এই ঘরে ঘোরাফেরা করে, নাম শুনেছে আনিস, কিন্তু কথা হয়নি। দরজা যে বন্ধ রাখতে হয় সেটা একেবারেই খেয়াল ছিল না তার। ছেলেটা ঢুকেই দরজা বন্ধ করে দিল। রুমা সঙ্গে সঙ্গে উঠে বসে বলল,
ফিকি বাইরো, বাইরো কইতাছি।
ওই দেখো বেশ্যার আবার শরম,
বাইরো।
আনিস হেসে লুঙ্গি খুলে ফেলে ঝাঁপিয়ে এসে তাকে ধরল।
আরে আসো না, তাড়াতাড়ি সাইরা দিব নে।
রুমা ঠেলা দিয়ে ছেলেটাকে ফেলে দিল। আনিস প্রস্তুত ছিল না, ভেবেছিল রুমা বাধা দেবে না। খেপে গিয়ে জামার পকেট থেকে এক গাদা টাকা বের করে রুমার মুখে ছুঁড়ে ফেলে বলল,
ল টেকা ল।
রুমা ছিটকিনি খুলে বাইরে চলে গেল। আনিস নগ্ন অবস্থাতেই বাইরে গিয়ে রুমার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরে নিয়ে যেতে লাগল।
মগে শরম লাগে না, তোর কেমন শরম লাগে দেখুম এবার।
বারান্দা ফাঁকা দেখে নিয়ে রুমা খুব আলতো করে আনিসের হাত ধরে ঘুরিয়ে ফুট তিনেক দূরে ছিটকে ফেলে দিল। আনিস বারান্দায় গিয়ে পড়ল, কয়েক সেকেন্ড তার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে থেকে উঠে দাঁড়াল। আনিস উন্মাদ হয়ে গেল, দ্বিগুণ বেগে পাগলা ষাঁড়ের মতো ছুটে এলো রুমার দিকে। রুমা আনিসের মাথাটা ধরে সজোরে দেওয়ালে ঠুকে দিল, মেঝেতে মাথা ঘুরে পড়ে গেল আনিস।
তোরে আমি দেখানি মুমাগি,
ক্রমাগত তড়পাতে শুরু করলো ছেলেটা। রুমা সায়া থেকে একটা ছোট্ট ছুরি বের করে আনিসের গলায় আড়াআড়ি চালিয়ে দিল। আনিস একেবারেই প্রস্তুত ছিল না, সে ভাবতেই পারেনি রুমা এত বড় কাণ্ড করে ফেলবে। গলায় হাত দিয়ে কাটা পাঁঠার মতো ছটফট করতে শুরু করলো সে। কয়েক মিনিটের মধ্যে তার দেহটা প্রাণহীন হয়ে গেল। রুমা পুরোটা দেখল না, ঘরে ঢুকে দরজা বন্ধ করে ছুরিটা লুকিয়ে ফেলল। উল্টো দিকের ঘর থেকে একটা মেয়ে বেরোল, আনিসকে পড়ে থাকতে দেখে চিৎকার করা শুরু করল। চিৎকার শুনে বাইরে বেরিয়ে রুমাও কাঁদতে আরম্ভ করল। অন্য ছেলেগুলো বাইরে ছিল, তারা চিৎকার শুনে ভেতরে ঢুকে আনিসকে পড়ে থাকতে দেখে হতভম্ব হয়ে গেল। ছেলেগুলো হতচকিত হয়ে গেছে, যে মেয়েটা কাঁদছিল তার মুখে হাত দিয়ে তাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হল। একটা ছেলে হাত তুলে রুমাকে বলল,
ডুইটা দান সাহেবরে বলতাছি, একদম সিলাইবেন না, হে আমি পুলিশ আইলে হইব না, সাহেব আসুক যা হইবে দেখা যাইব।
সাদিককে ফোন করা হল, সাদিক কাছেই ছিল, চলে এলো। হতভম্ব হয়ে আনিসকে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করল,
কে কে করেছে, জব দাও না কেন, কে করেছে ক?
একটা ছেলে জানালো আনিস তাদের সঙ্গে গল্প করতে করতে ভেতরে গেছিল, তারপর কি হয়েছে কেউ জানে না।
তোরা জুয়া খেলতেছিলিস, তারপর তোরাই ওরে মারছস, ভাবছস আমি বুঝি নাই তাই না?
না বস, আমরা মারি নাই খোদার কসম।
এই ক্লিয়ার কর, ফেলায় বডি, আমার আর কিছু জানার দরকার নাই, জ্বলাইবি না আমারে আর।
রুমার দরজায় নক করল সাদিক। রুমা দরজা খুলল, সে আগেই আনিসের দেওয়া টাকা লুকিয়ে ঘর পরিষ্কার করে ফেলেছিল। সাদিকের দিকে তাকিয়ে ভীত গলায় বলল,
এইসব কি হইল?
সাদিক দরজা বন্ধ করে বলল,
ভয় পাইও না, এখানে এই তো হয় জান, তোমার চিন্তার কিছু নাই, আমি আছি তো।
খুব ডর লাগতেছে।
সাদিক রুমার কাপড় খুলতে শুরু করলো, আদুরে গলায় বলল,
ওই দেখো ডর কি তোমার, আমি তো আছি, ওর শালারা নিজেরা নিজেরা খুনাখুনি কইরাই মরবে, এর আগেও এরা একটারে মারছে জুয়ার আসরে, তোমার চিন্তা নাই, তুমি আমার কাছে আসো।
বৃষ্টি শুরু হয়েছে, এখন গভীর রাত। খান জানলার বাইরে তাকিয়ে বললেন,
অবিনাশের ফোনটা তুই ইউজ করছিস কেন?
আমি কি করে জানবো বলুন তো, ও কোথায় কি করে এসেছে? আমাকে ফোনটা দিয়ে বলছিল ইউজ কর, দুবাই থেকে এনেছি।
দুবাই থেকে এনেছে? ওকে, এটা ভালো ইনপুট। এখানে কি চলছে?
সেটা স্যার আপনারা অবিনাশকে জিজ্ঞেস করে নিন।
কেন, তোর কি কথা বলতে প্রবলেম আছে?
স্যার আপনারা তো জানেন এই কাজগুলো আমি পুরোপুরি কারোর নির্দেশ মতো করি, নিজে থেকে কিচ্ছু করি না। স্যার ট্যাংরা এসে গেছে।
এই স্টপ দ্য কার,
একটু এদিক ওদিক দেখি, তারপর দেখছি তোদের এই ব্যবসার লালবাতি কিভাবে জ্বালাতে হয়। চল অবিনাশকে ফোন কর।
লুকা অবিনাশকে ফোন করল, কথা বলে ফোন রেখে বলল,
চল নিয়ে যাচ্ছি, আমাকে স্যার ছেড়ে দেবেন প্লিজ।
খান উত্তর দিল না। গাড়ি থেকে নেমে ওরা হাঁটতে হাঁটতে পৌঁছল ঘুপচি একটা ঘরের সামনে, বাইরে থেকে তালা দেওয়া ছিল। লুকা চাবি খুলে দিল, দরজা খুলে দেখা গেল অবিনাশ খাটে শুয়ে ফোনে গেম খেলছিল। সে ভাবতেই পারেনি দুজনে চলে আসবে। অবিনাশ পালালো না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। খান লুকার দিকে তাকিয়ে বলল,
বাইরে অপেক্ষা কর।
লুকা বাইরে চলে গেল। খান ভেতর থেকে দরজা বন্ধ করে চেয়ার টেনে বসে বলল,
খাটে বস।
অবিনাশ খাটে বসল, মাথুর আরেকটা চেয়ার টেনে বসলেন।
কি হয়েছে তোর, ফোন লুকিয়ে রাখতে হচ্ছে, কোনো রিপোর্ট করছিস না, আমরা কিছুই জানতে পারছি না, কি হয়েছে?
অবিনাশ ভ্যাকাশে মুখে ওদের দিকে তাকিয়ে বলল,
কোর্ট সেভেন।
সিরিয়াসলি?
হ্যাঁ স্যার, আমার কিছু করার নেই, যা ইনস্ট্রাকশন আছে সেভাবেই চলতে হচ্ছে।
আমাদের কাছে তো এ ব্যাপারে কোনো মেসেজ আসেনি, আমরা কি করে বুঝবো তুই সত্যি কথা বলছিস?
অবিনাশ কয়েক সেকেন্ড চুপ করে থেকে পকেট থেকে একটা ছেঁড়া 500 টাকার নোট এগিয়ে দিল। খান নোটটা নিয়ে ভালো করে দেখে মাথুরের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। মাথুর উঠে দাঁড়ালেন।
তাহলে তো আমাদের আর কিছু করার নেই,
খামোখা এতটা পথ এলাম, আগে জানতে পারলে কলকাতা আসতে হতো না।
স্যার আমাকে কি আর,
আমরা তোকে আর কিছু বলবো না, চল তুই যেভাবে কাজ করছিস করে যা।
দুজনে অবিনাশের ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে লুকা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে।
তুই নিজে ব্যবস্থা করে নে ফেরার, আমাদের কাজ হয়ে গেছে।
দুজনেই গাড়িতে উঠে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। খানিকক্ষণ যাওয়ার পর খান ড্রাইভারকে বললেন,
আপনি গাড়িটা দাঁড় করিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসুন, আমাদের কিছু কথা আছে।
ড্রাইভার তাই করল। গাড়ি ফাঁকা হতে খান বললেন,
কোড 7 কলকাতায় অ্যাক্টিভেট হলো আর তুষার স্যার জানেন না, এটা হতে পারে না, একটা ফোন করি।
ফোন করলেন খান। ঘড়িতে রাত 2, তুষার ঘুমন্ত গলায় ফোন ধরে বললেন,
সরি টু বদার ইউ স্যার, বাট কোড 7 অ্যাক্টিভেট হয়েছে, আমরা জানতাম না।
আমি আধ ঘন্টা আগে জেনেছি, মিনিস্ট্রির অ্যাপ্রুভাল এসে গেছিল। আমাদের প্যারালেল অর্গানাইজেশন যারা, ওদের মতো করে বাংলাদেশে কাজ করবে, আর আমরা তার অনেক কিছুই জানতে পারব না। হতে পারে বাংলাদেশে এখন যা হচ্ছে সেটা ওরা জানে, আমরা জানি না। আমাদের জানার প্রয়োজন আছে নাকি সেটাও দেখতে হবে।
তাহলে কি আমাদের টেরিটরি ভাগ হয়ে গেল স্যার? আমাদের আর বাংলাদেশ দেখতে হবে না?
লিটারালি তাই দাঁড়ায়। তোমরা ফিরে এসো, কাল অফিসে কথা হচ্ছে। গুড নাইট।
ফোন কেটে গেল।
বাংলাদেশে তাহলে কারা অপারেট করছে, কি করছে, এর কিছুই আর আমরা জানতে পারবো না, বুঝলে?
এত দৌড়াদৌড়িতে আমার আর এবার কলকাতার বিরিয়ানি খাওয়াই হলো না। বাদ দাও, চলো ফিরি।
খান জানলা থেকে গলা বের করে ড্রাইভারকে ডাকলেন,
চলে আসুন এয়ারপোর্ট।
ড্রাইভার গাড়িতে এসে বসে গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হল।
এখনকার মতো গপ্প মিলে ছেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ছেক, আপনার গপ্পের প্লেলিস্ট।